This track was downloaded from FusionBD.com.
Tormane poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 63তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। আমার সঙ্গে অন দ্য স্পট থেকে যোগ দিয়েছে সুমন ও রেহান। সাউন্ডে রয়েছে বরাবরের মতোই লোবান। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবকে। ডরের 63তম পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর বাংলার টেকলিচু বাগানে। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুরুর আগে গত সপ্তাহে এই জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট বরাবরের মতো আপনাদেরকে শোনাব, যেখানে পার্টিসিপেট করেছে সুমন ও রেহান। এবং তারপর আমরা ধীরে ধীরে সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবের জীবনের অধিভৌতিক ঘটনাবলীর মধ্যে প্রবেশ করব। সঙ্গে থাকুন।
দোস্ত, আজকে তো অনেক দূরের যাত্রা।
না, আজকে মোটামুটি কাছেরই যাত্রা, এবং এত কাছের যাত্রা, মাত্র আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা।
আসলে এইভাবে করে আমাদেরকে কালা থেকে তারাতে যেতে হবে।
রাইট, কারণ হচ্ছে কি, জ্যামের যে অবস্থা, না অবশ্য রাতের বেলা তো জ্যাম থাকার কথা না, কারণ আমরা জ্যামের হিসেব করলে দেখা গেছে আধা ঘন্টার জিনিস 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লেগে যায়। আপাতত মহাখালীতে আছি, বহুদিন পর আবার মহাখালীতে আসা হয়েছে।
তোর মনে খুব ভালো লাগতেছে মহাখালীতে?
না, আমার খুব ভালো লাগতেছে না, ভালো লাগবে যখন আমি তোমারে বলবো বন্ধু যে তুমি দুটো সুন্দর দেখে টিকিট কেটে নিয়ে আসো। সুন্দর বলতে বুঝাচ্ছি সুন্দর সিট দেখে।
আমি যে যা পাইছি নিয়ে আসছি, বাসের একদম পিছনের সিটটা তো ঠিক আছে, আমি একটু সামনের দিকে
ওকে ঠিক আছে, গাড়িতে উঠি, রওনা দিই, কালীগঞ্জ পৌঁছে বাকি কথা হবে।
আবার সেই গাজীপুর,
গাজীপুর না কালীগঞ্জ,
গাজীপুর পার করে না,
গাজীপুর পার
করে চল যাই।
ঢাকা থেকে বাসে করে আমরা পৌঁছাই কালীগঞ্জে।
ওকে, তো এই সেই কালীগঞ্জ।
কিছু মনে পড়ে নাই তোর? আগেও আসছিলাম
আরেকবার আগে,
সেই প্রথম দিকে,
একদম প্রথম দিকে। হ্যাঁ, এই জন্যই মানে ভাষা ভাষা ভাবে মনে পড়ছে।
এখানে তখন অবশ্য সিয়াম ভাই এসেই রিসিভ করেছিল আমাদেরকে। তো আজকে যেহেতু পরিচিত হয়ে গেছে, এবার আর মানে আমাদেরকে অত কদর করে
না। আসলে কি, আমরাই ওনাকে অতটা পেইন দেই নাই,
যাই হোক আসলে
নিজেরাই পৌঁছে যেতে পারবো আশা করি,
কারণ আমরা যেহেতু এই জায়গাটাতে আগে আরো একবার এসেছি, সো আমাদের এখন মোটামুটি পরিচিত এবং লোকেশনটাতে আমরা যেতে পারবো, আর খুব বেশি দূরেও তো না।
হ্যাঁ, এখান থেকে তো ওয়াকিং ডিসটেন্স,
রিকশায় যেতে পারবো।
তো রিকশা টিকশা না নেই, দুজন মিলে একটু হাঁটতে হাঁটতে যাই।
পকেটের যে অবস্থা,
শুধু ওই জন্য না, দেখ মানে যাওয়ার সময়ের এনভায়রনমেন্টটা দেখতে চাচ্ছি, বুঝছিস যে কতটুকু ভয়ানক আসলে এন্ট্রিটাও।
লেটস ওয়াক।
ওকে, কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের স্পট, বাংলা টেক লিচু বাগান।
অবশেষে সেই বাগানে আছি, যদিও
রাইট
সিজনে থাকলে হয়তো অন্যরকম একটা মজা পেয়ে যেত।
আর কিছুদিন পরে, বেশি দেরি নেই, সিজন চলে আসবে, তারপরে যাই হোক।
কিন্তু
যে জিনিসটা কোন সিজন নাই সেটা কিন্তু এখানে অহরহ চলছে
না, কিন্তু ঘটনা আছে। আমরা যতটুকু শুনেছি যে এটা সিজনে আমরা যেই লোভটা করছি না, মানে যেই খাবারটার কথা চিন্তা করছি, সিজনও খুব সাহস করে খুব একটা আগায় এটার প্রতি, রাইট? এই জন্যই এটা একটু অন্যরকম পরিস্থিতি এবং ডরের আগমন এখানে ঘটেছে, এবং সেই জায়গাতে আমাদেরকে সিয়াম ভাই নিয়ে এসছে, এবং সিয়াম ভাইকে নিশ্চয়ই ডরের শ্রোতা যারা রয়েছে চিনে থাকবেন।
মানে ইটস অ্যামেজিং, মানে ব্যাপারটা হচ্ছে সেই ৬ নম্বর এপিসোডে উনি ছিলেন আমাদের সাথে, এখন ৬০ এর উপরে চলে গেছে, মানে দশক পেরিয়ে গিয়েছি আমরা। ইটস আ ভেরি হ্যাপি নিউজ ফর এভরিওয়ান। এবং সিয়াম ভাই আরো একবার প্রমাণ করলো এই জিনিসটা যে ডরে একবার যে আসে সে আসলে ডর টিমের একটা অংশ
অংশ হয়ে যায়। তো সেখান থেকে সিয়াম ভাই নিজের উদ্যোগেই এটার সন্ধান পেয়েছে এবং আমাদেরকে নিয়ে এসছে একটা লিচু বাগানে। এবং এই লিচু বাগানটাতে এখন যেহেতু বললাম আমরা যে সিজন নাই, সো এখন কারো ইন্টারেস্ট নাই, কিন্তু সিজন থাকলেও খুব একটা মানুষের ইন্টারেস্ট থাকে না, যেটা খুবই অস্বাভাবিক, কারণ এটা নিয়ে অনেক ব্যবসা হওয়ার কথা, লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট থাকে এখানে। সো সেই জায়গায়
সবকিছু থেকে সবাই কেন বঞ্চিত আসলে?
আচ্ছা, তো যে লিচু বাগানটা নিয়ে এত কথা, যে লিচু বাগানে আজকে আমরা আসলাম। তো ঘটনা হচ্ছে যে লিচু বাগান তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় বাগানটা, বড় বড় ঘাস, এটা যখন সিজনে লিচু ধরে অনেক বড় বড় লিচু ধরে। তো সেই লিচু বাগানটা অনেক আগে, মানে যে মালিক আর কি, যে মালিকের, তো এই মালিকটা লিচু বাগান বেচছিল এক ব্যাপারীদের কাছে। ওই ব্যাপারীরা লিচু বাগান কেনার পরে ওই যে বাদুর লিচু খেয়ে ফেলাবে, সেজন্য অনেক রাত্রে কিন্তু লিচু বাগান পাহারা দিয়ে পাকলে পরে সেই লিচুগুলি বাজারে নিয়ে বিক্রি করে। তো যে পাহারাদাররা সারা রাত পাঁচজন ছয়জন করে পাহারা দিত, তো পাহারা দেওয়ার সময় অনেক ভয়ানক ঘটনা ঘটছে। এর মধ্যে কিছু পাহারাদার ওইখানকার কিছু দেখছে বা ওদেরকে কিছু আক্রমণ করছে আর কি, যেগুলা কোনো, মানে কোনো গরুও না মহিষও না, তারপরে কোনো, মানে যেগুলো পরিচিত
কোনো এক ধরনের পশু,
হ্যাঁ কোনো এক ধরনের পশু, কিন্তু তারা
ছিল না, সচরাচর দেখা যায়,
হ্যাঁ দেখা যায় না, ওইগুলা তাদেরকে আক্রমণ করতে খুব ভয়ানক ছিল। তো কন্টিনিউ আশেপাশে যেগুলো আসে তাদেরকে তারায় কামড়াইতে চায় দিনের বেলা কিছুই না, এগুলো কোথা থেকে আসে রাত্রে, খুব ভয় পায়। তো সেজন্য মানে এরকম তাদের অবস্থা সৃষ্টি করলো যে জানোয়ারগুলি, যে এখানে পাহারা দেওয়ার কোন সিস্টেমই থাকতেছে না, আর পাহারা না দিলে লিচুগুলি খেয়ে ফেলাইতেছে, তখন তাদের ব্যবসাটা লস হয়ে যেতেছে। তো তারপরে কি করবে, কিনে ফেলাইছে, প্রায় ২ লক্ষ টাকা দিয়ে লিচু বাগান কিনা হয়েছে, যে এত বড় বাগান, এই টাকাটা তো লিচু পাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে, পাইকা বিক্রি করে নিয়ে লাভটা আসবে। তো এইগুলা ধৈর্য ধৈর্য, তারপরে এরকম পাহারা দিতে থাকলো। পাহারা দেওয়ার পরে তো কেউ একজন কি ওই জিনিসটা ইসা, মানে কামড়াই ফেলে আর কি, মানে দূর থেকে এসে কামড়াই ফেলে, কামড়াই ফেলে
যারা পাহারা দিচ্ছিল তাদের মধ্যে থেকে
একজন।
এখনো তো রাতের বেলায় আমরা এই লিচু বাগানে আছি, সো এরকম কোন পসিবিলিটি কি আছে যে আমরা কিছু দেখতে পাবো?
সেটা আসলে বলা যাচ্ছে না, কখন যা ঘটে,
পসিবিলিটি তো আছে, আমাদের আগমন
কিউরিওসিটি চলে এসেছে আর কি, নতুন ধরনের একটা কিছু যেটা নাম কেউ জানে না, দেখার ইচ্ছে হচ্ছে।
তো হতেও পারে, কেননা এই লিচু বাগান এখনো মানে কোন ব্যাপারী কিনতে যাচ্ছে না, মালিকের পক্ষ থেকে কিনতে আগ্রহী না, কেন আগ্রহী না সেটা বলতেছি,
ধীরে ধীরে জানবো। তো আপনি যেটা বলছিলেন যে কোন একটা অদ্ভুত টাইপ কিছু প্রাণী এসে একজনকে আঘাত করে, তারপর কি?
তো ব্লাড ছুটে শুরু করলো, কামড় দিয়ে এখান থেকে মাংস নিয়ে যায়, ও চিলাচিলি করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, ব্যথায়, তো ওকে নিয়ে যায়। নেওয়ার পরে অনেক ট্রিটমেন্ট করে, মানে ওই ইনফেকশন হইয়া বা কিছু হইয়া ও মারা যায় আর কি, তো মারাই যায় অবশেষ। তারপরে ওইখানে পাহাড়েই দেন, যা গেল গোল্লাই গেল আর কি। তো মালিককে বললো যে এত টাকা দা লিচু বাগান কিনলাম, আমরা তো এখানে ঠিক মতো লিচু পাইলাম না, কিছু হইলো না, পাহাড়ে।
আমাকে একটু বলেন যে এই যে বাগান, আমরা যদিও রাতের বেলা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না, জঙ্গলের পরিমাণটা কি ভেতরের দিকে আরো অনেক বেশি?
জি জি, ওই দিকটা কোনো বাড়িঘরই নেই, ওই দিকটা প্রায় এক কিলোমিটার পরে হচ্ছে বাড়িঘর, আর এই লিচু বাগান, তারপরে আবার পেয়ারা বাগান, তারপরে এই দিকটা বাগানি, আর ওইটাকে হচ্ছে কবরস্থান, সেগুলো পুরনো, এখন মানুষ মিলে কবর দেন, কিছুদিন আগে একজন মারা গেছে, ওই কবরটা ওইখানে আছে আর কি। আর যে ওই পাশে শীতলক্ষ্যা,
আমি কেন জিজ্ঞেস করলাম যে এটা যদি ইউজুয়ালি এরকম খুব ঘন জঙ্গল হয়ে থাকে, পশু পাখি মানে থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে যে সেটা কেউ দেখবে না, এটা হচ্ছে একটু অস্বাভাবিক যে এই ধরনের জিনিসই দেখা যাবে না।
এক্স্যাক্টলি, কিছু ব্যাপার আসলেই অস্বাভাবিক, মানে আমরা হয়তো অনেক সময় চিন্তা করতে পারি না, যেমন উনি মানে আজকে আমরা যে জায়গাটায় আছি, এরকম মনে কর ঢাকা শহরে একটা স্কুল, সেটা যতই সুন্দর হোক না কেন দেখতে, গভীর রাত্রে ১২:৩০ একটা সময় তুই যদি দেখিস স্কুল ঘরে আলো জ্বলছে, এটা কিন্তু অন্যরকম,
অন্যরকম, রাইট।
এই জায়গাটাও ঠিক ওরকমই একটা, মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানই আমি বলতে পারি, যে লিচুর বিজনেসিত্ব করার চেষ্টা করা হয়েছিল এখানে, লিজ নিয়েছিলেন কেউ ২ লক্ষ টাকা খরচ করে। তো এখন এই লিজিং এর পরে রাতের বেলা কিন্তু অটোমেটিক্যালি, যেহেতু সে লিজ নিয়েছে জায়গাটা তার, তো রাতের বেলা সে কাউকে আসতে দিবে না অটোমেটিক্যালি, কিন্তু ব্যাপারগুলো রাতের জন্য এমটি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা এমনিও কম হয়ে যাচ্ছে, তো কিছু একটা এখানে তৈরি হতেই পারে। মানে
আর বিশেষ কথাটা হচ্ছে যেটা, যে এখানে তো আমরা দিনের বেলা চলাফেরা করলে অনেক ধরনের আমাদের গ্রামে যেসব প্রাণীগুলি থাকে যেরকম শিয়াল কুকুর বা আদার্স অন্যান্য প্রাণী, দেখি দেখা যায়
প্রাণী হয়তো আইডেন্টিফাই করা যাবে চিতাভাগ, এটা এটা ছিল।
আর আমাদের গ্রামের চিতাভাগ বা বাঘ টাক থাকার সীমা থাকার প্রশ্ন ছিল,
গ্রামের যে থেকেও থাকে হয়তো লোক চক্ষুর আড়ালে ছিল কিন্তু ওনারা তো বুঝতে পারবে
এই প্রাণীটা ছিল, কিন্তু এটা কেমন প্রাণী, কোন জগৎ থেকে আসলো এই প্রাণী, এটা কেউ চিনতে পারে না, আর এটাকে দিনে দেখাও যায় না। তারপর ওই লোকটা চিকিৎসা নিতে নিতে এক সময় মারা গেল। মারা যাওয়ার পরে এই বাগানে অন্যরা ভয়ে যে ওদের জীবন আছে, ওদের বউ বাচ্চা বা ফ্যামিলি থেকে দেয় না, লিচু বাগান যাক গোল্লায় যাক, পাহাড় আর দেওয়া লাগবে না। তো পাহাড় আর দেয় না, বাদুরটা দূর লিচু খেয়ে সব শেষ। ওই মালিক কি করে, রাত্রেও পাহারা দেয় না, বাদুরটা দূরে খাইয়ে শেষ যা থাকে তা অল্প টাকা বিক্রি করে আর কি। তারপর লিচু গাছ যে কাইটা ফেলাবে, এত বড় বাগান মাতাইতে এত বিশাল সময়, হ্যাঁ, তো সেজন্য ওইটা মায়া কাটতেও পারে না। তো অনেক ব্যাপারীর কাছে আলাপ করে লিচু সিজন আসলে যে 50,000-20,000 একদম সস্তা
দেওয়ার
জন্য। তো 2-4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তো আমার পরবর্তী বেশি চাষা লিচুর ব্যবসা শুরু করছে আর কি, তো বেশ লাভবান হয়েছে কয়েক জায়গায়। চিন্তা করলো অত বড় বাগান লিচুর খুব সুন্দর, এটা কিনলে তো অনেক ভালো লাভবান হয়ে যাবে,
অল্প টাকায় কেনা যাবে।
তো চিন্তা করলো যে ঘটনা আগে হয়ে গেছে, এখন আর হবে এগুলা, এখন তো যুগেই পাল্টাই গেছে, যেরকম চিন্তা করে উনি 4-5 জন মিলে আর কি ব্যবসা করতো। তো ওদের সাথে শেয়ার করলো যে আমরা ওই বাগানটা নিবো, তো সবাই খুব সাহসী ছিল, চোখের সাথে হয়ে গেছে আমার সাথে হবে না, তারা এটা নিয়ে নিল। তো যখন পাহারা দেওয়ার সময় আসলো আর কি রাত্রে, তো তারা পাহারা দেওয়া শুরু করলো, হাতিয়ার টাতিয়ার নিয়ে রাখলো আর কি, যেগুলো
আক্রমণ
প্রস্তুতি নিয়ে। তারপরে এখন বিদ্যুৎ আসছে, বিদ্যুতের লাইট দিয়া, তারপরে দাও টাও অনেক কিছু নিয়ে আর কি সাহারা দিত, তো ঘুমাইতো না কেউ, সেফটি সেফটি করে নিত। তো এরকম আবার যে কিছু ঠাডা বলে আর কি আমাদের গ্রাম অঞ্চলে লেসু বাগানে বান্ধে, এটা টাইনা টাইনা দড়ি দেওয়া শব্দ করতে যেত বাদুরগুলি না আসতো, তো সব ঠিকঠাকই ছিল। তো 10-15 দিন পরে হঠাৎ করে মানে কিছু দূর থেকে মানে শিয়ালের শব্দ না, ঠিক কুকুরের শব্দ না, মানে অন্য একটা কোন প্রাণী, মানে অপরিচিত কোন প্রাণীর একসাথে অনেকগুলি ডাকছে আর কি, এরকম তারা ফিল করলো বা শুনলো আর কি সবাই মিলে। তো সেটা আমলে নিল না, 2 দিন ডাকাডাকির পরে অচিনা সুর আর পায় নাই আর কি। তো এর মধ্যে ঠিক চলতেছে, তো চলতেছে পাহারা, বাকি 3 জন ঘুমিয়েছিল আর 2 জন পাহারা দিচ্ছিল, যিনি আমার চাচা আর কি। মধ্যরাত যখন হয়ে যায় তো একটু তন্দ্রা ভাব আসে, ঘুমের ভাব আসে, তো লিচু গাছে নিচানা বৈশা গামছা না কাঁধে রেখে তো হেলাইন দিয়া পাহারা দিচ্ছিল আর কি। তো কখন ঘুমাই পড়ছে, পাশের উনিও ঘুমাই পড়ছে, মানে এখন সবাই ঘুমায় পাহারা দিতে
যেয়ে,
কারণ যখন 15 দিন একটা রাত্রে জাগনা থেকে একটা চা পয়সা পরে আর কি ঘুমের। তো ঘুমিয়ে পড়া উনি যেটা পরে উনি বললো আর কি, যে স্বপ্নের মধ্যে উনি দেখতেছে যে হাজার হাজার মাইল মানে দূর থেকে এক অচিনা প্রাণী, এটা শিয়ালও না কুকুরও না বান্দরও না ঘোড়াও না, কি এক ধরনের প্রাণী, তার চোখ এরকম বড় বড় লাল আগুনের মতো, ওনার চোখের দিকে দৃষ্টি দিয়ে ওইটা আগে আসতেছে, অন্য কোথাও চাচ্ছে না, এর মধ্যে খাল বিল নদী নাতা যা পাইতেছে সব এক লাফে পাড়িয়ে আইতেছে। তো চোখ দিয়ে আগুন ছুটতেছে, এরকম ভয়ানক একটা পানি তীব্র গতিতে ওনার দিকে ছুটে আসতেছে। লাস্টে যে পাশে শীতলক্ষা নদী দেখলেন আপনারা, নদীর পাশে যা ওনার এর মধ্যে অন্য কোথাও না, ওনার চোখের দিকে দৃষ্টি রেখে আসে নদীর পার আসলো, আর সেখানে একটু স্লোয় এক লাফে এই নদীটাও পার হয়ে গেল, পার হয়ে এসে ঠিক ইলিশু বাগানে ঢুকলো। ঢুকার পরে একদম ওনার কাছে এসে, কাছে এসে পা থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে এটা ঘ্রাণ নিতে যেতে শুকতে 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 যখন ওনার গলা পর্যন্ত আইসে, পরে ওনার মনে হইতেছে ওনার পায়ের আঙ্গুল থেকে ওই হাড় গোড় মাংস ছিঁড়া ভিড়া ওনার মুখ দিয়া বাইর হয়ে আসবে, এই ধরনের একটা ব্যথা উনি অনুভব করলো। অবশেষ অনেক কষ্টের পরে উনি যখন এমনি চাইলো, চাওয়ার পরে দেখে যে সেই প্রাণীটা ওনার সামনে একদম সামনে
দাঁড়িয়ে, এটা তখন স্বপ্ন দেখেছে, এখন এটা বাস্তবে
বাস্তবে জি বাস্তবে। আর ওনার শ্বাসনিতে কষ্ট হচ্ছে, ভিতর থেকে পায়ের থেকে সব ভাইয়া চুইরা যখন মুখ দিয়া মানে শরীরে সব বাইরে আসবে আর কি। তো উনি খুব জোরে একটা চিৎকার করলো, চিৎকার করার পরে পাশের গুলি উঠা পড়লো ঘুম থেকে, উঠা পড়ার পরে ওই প্রাণীটারে দেখলো সবাই, সবাই দেখে
দেখতে
সবাই দেখতে পাইছে, সবাই দেখতে পাইয়া দাও সুরি যা আছে বাড়ি দেয় এটা এখানে থাকে না, দেখে আরেক সাইডে আবার ওইখানে যায় যায় দেখে আরেক সাইডে, তো এরকম সবাই দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করছে। পরে গ্রামের উন্নতি থেকে মানুষ বাইরে এসে দৌড়ে নিয়ে গেল, নেওয়ার পরে একটা চুঙ্গি আছে গালার মতো ওইটার ভিতরে ঢুকলো, ওই পাশে তো খালি, হ্যাঁ এই পাশে দা ঢুকলো, ওই পাশে দা বাইরে তো দেখা যাবে, এই পাশে দা ঢুকলো, ওই পাশে দা বাইরে হলো না। তো মানুষ বললো যে এটার ভিতরে আছে, তাহলে লাইট মানে ওর ভিতরে নাও, এখান থেকে ফিনিশ হয়ে গেছে, আর পাইলে পাওয়া গেল না, ওই জিনিসটা পাওয়াই গেল না। তারপর থেকে ওনাকে উনি তো ওইখান থেকেই মানে খুব অবস্থা খারাপ, ওনার কিছু বলতে পারতেছে না, উনি মানে খুব গুরুতর অসুস্থ, অনেক ট্রিটমেন্ট করা হলো কোনোভাবেই উনি সুস্থ হচ্ছে না আর কি। তো ওনার শরীর খারাপ হইতেই থাকে, খারাপ হইতেই থাকে, মূল ঘটনা বলে যায় এক পর্যায়ে উনিও মারা যায়,
মারাই গেল। তো এরপরে কি আরো পাহারা দিয়েছিল নাকি ওই দিনের পর?
না না না, ওই দিনের পর থেকে ইলিশু বাগানে তারপর আর পাহারা দেয় না। এর আগে 5 বছর আগে একজন মারা গেছে, উনি এই লাভ দেখে কম দামে ইলিশু বাগানটা নিল,
দ্যাট মিন্স এটাই ছিল এখানকার লাস্ট মৃত্যু, এরপরে আর কেউ এই বাগানটা
না, এরপরে আজ পর্যন্ত
এই বাগানটা পরিত্যক্ত।
জি, আর সেই বাগানে বসেই এখন আমরা
কথা বলছি। ওকে, এটা হলো এই বাগানের ঘটনা। নিঃসন্দেহে মানে এটা কি বলবো, চিন্তা করলেই ভয় পেয়ে যাচ্ছি। তো আর পাশে যারা ছিল তাদের কি আর কোন ধরনের কোন ক্ষতি হয়েছিল, যারা ঘুম থেকে উঠে দেখেছিল যে এই প্রাণীটা আছে?
না না, তাদের আর কোন ক্ষতি হয়নি। হয়তো বা যদি পরেও তারা এই বাগানে আসতো বা পাহারা দিত, হয়তো আর কি বাগান থেকে সেপারেট হয়ে গেল আর আসলো না, পাহারা দিল না, তখন আর এটা হয়নি আর কি। তো অনেক লস হলো আমার চাষার, অন্য জীবনও চলে গেল, টাকাও পাইলো না, আর ওই মালিক তো এখন লেসু বাগান এমনিতেই পুরা থাকে, মানুষ আসেও না। আজকে আপনাদের সাহসে বা আমার নিমন্ত্রণে আপনারা আসছেন, খুব ভালো লাগলো এখানে।
সেটা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে এরকম একটা জায়গার সন্ধান দিয়েছেন। তো যাই হোক সিয়াম ভাই, এটা তো শুনলাম হচ্ছে স্পটের যে ঘটনাটা, আপনার আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আছে আপনি শেয়ার করতে চান?
আমার আরেকটা আমার নিজের সাথে ঘটা, প্লাস আমার চারজন বন্ধু ছিল, রাকিব, সুমন, তারপর আরেকজন ছিল জাকারিয়া, সুলমান। তো চারজন বন্ধু আমাদের বাড়ির পাশে বড় একটা ভিল আছে আর কি। তো ওই বিলটার নাম ছিল বার্ধন বিল, খুব ভয়ানক, 12টা লেক ছিল ওইটার। তো আমার এক ফ্রেন্ডরা বললো যে ওই বিলে তো অনেকেই মাছ টাছ মারে রাত্রে, তো চল আমরা মাছ মারি আর কি। তো কিছুদিন মারলাম, মারার পরে কিছুদিন পরে আবার চিন্তা করলাম যে আবারও যাই, ভালো মাছ পাওয়া যায়। তো ওইখানে একটা গোপ ছিল যেটাকে কুড়ের পার গোপ বলা হয়তো। তো ওইখানে একটা মানুষ আমার এলাকার একজন চাষা, ওনার নাম ছিল আজাহার, উনি ওইখানে কাজ করতে গেল বিলে না, ঠিক ওইখানে একটা বাগান ছিল, পেয়ারা বাগান। তো কাজ করে আসার সময় সাকু ছিল আর কি, বাঁশ দিয়ে বানানো, হাঁটু পানি ছিল ওই রাতে। তো ওই জায়গাটা মানে আগের থেকেই মুরব্বীরা বলতো যে এটা ভয়ানক, এখান থেকে আসার সময় মানুষের শরীরে অনেক বাতাস লাগছে, বাতাস লাগার পর মানুষের শরীর ফুলে গেছে। সুস্থ মানুষ কখনো প্যারালাইসিস না, এদিক দেশের পরে গরম হাওয়া লাগলো শরীরে, প্যারালাইস হয়ে গেল, তারপরে অঙ্কটার কাজ করেন, এরকম অনেক হয়েছে আর কি। তো কাজ করতে গেল, যাওয়ার পরে উনি যখন ফিরে আসে না, সকালবেলা গেল নাস্তা খাইতে আসলো না, দুপুর হয়ে গেছে এখনো খাইতে আসে না। তো খোঁজ করতে গেল, যাওয়ার পথে দেখলো যে উনি হাঁটুইমা পানির মধ্যে পড়ে আছে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
3 মিনিটের একটি বিজ্ঞাপন বিরতির সময় হলো, 3 মিনিট পরে আমরা আবারও ফিরব। ডর শুনছেন আপনি, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে ডরের যে গল্পটি ধারণ করেছি আমরা, সেটি মূলত গাজীপুরের একটি লিচু বাগানে। আজকে চারজন অতিথিকে নিয়ে আমাদের ডরের যাত্রা শুরু হয়েছে, একের পর এক তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা এখানে উপস্থাপন করব। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি। ডর একবার স্বাগতম, সঙ্গে আছি আমি আরজে কিপ্রিয়া, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক এমন একটি রেডিও অনুষ্ঠান যেটি ধারণ করা হয় বিভিন্ন হন্টেড জায়গায় বসে রাতের গভীরে অনেক গোপনীয়তায়। আজকে ডরের যে গল্পটি ধারণ করেছি আমরা, সেটি মূলত গাজীপুরের একটি লিচু বাগানে। আজকে চারজন অতিথিকে নিয়ে আমাদের ডরের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবকে। আমার সঙ্গে অন দ্য স্পট থেকে যোগ দিয়েছে সুমন ও রেহান, সাউন্ডে রয়েছে বরাবরের মতোই লোবান। আমরা আবারও ফিরছি তাদের গল্পে, যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর
বিলটার নাম ছিল বার্ধন বিল, খুব ভয়ানক, 12টা লেক ছিল ওইটার। ফ্রেন্ডরা বললো যে চল আমরা মাছ মারি আর কি। তো কিছুদিন মারলাম, ওইখানে একটা গোপ ছিল যেটাকে কুড়ের পার গোপ বলা হয়তো, আমার এলাকার একজন চাষা, ওনার নাম ছিল আজাহার, উনি ওইখানে কাজ করতে গেল বিলে না, ওইখানে একটা বাগান ছিল, পেয়ারা বাগান। তো কাজ করে আসার সময় সাকু ছিল আর কি, বাঁশ দিয়ে বানানো, হাঁটু পানি ছিল ওই রাতে। তো ওই জায়গাটা মানে আগের থেকেই মুরব্বীরা বলতো যে এটা ভয়ানক, এখান থেকে আসার সময় মানুষের শরীরে অনেক বাতাস লাগছে, কাজ করতে গেল, যাওয়ার পর উনি যখন ফিরে আসে না, দুপুর হয়ে গেছে এখনো খাইতে আসে না। তো খোঁজ করতে গেল, খোঁজ করার যাওয়ার পথে দেখলো যে উনি হাঁটুইমা পানির মধ্যে পড়ে আছে। তো ওই চাষারে ওইখান থেকে তুললো, দেখে মৃত, ওনাকে কেউ যে মাইরা ফেলাবে কোনো শত্রুতাও ছিল না এলাকার মানুষের সাথে, খুব ভালো একজন মানুষ ছিল, কৃষি কাজ টাজ করে খাইতো উনি,
কোনো ধরনের কোনো সিমটম
না না, উনি যে সুইসাইড করবে সেটাও না, কোন মানুষ মারলে একটা চিহ্ন থাকবে, ওইটার চিহ্ন তা ওনার শরীরে ছিল না কিচ্ছু, মানে একদম যেই সুস্থ মানুষ ওই সুস্থ মানুষ হাঁটুইমা পানির মধ্যে মাথা নিচের দিকে দিয়া মানে উপর হইয়া পানি পড়ে দিছে আর কি। তো এই মৃত্যুটার কোনো ঘটনাই
কি করে
কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি, ওনার জানাজা হয়ে গেল। এখানে মানুষ আগে থেকে এটাকে ভয় ভয়ানক যান, তো বাতাস লাগছে কয়েকজনের, তো তারপর ওনার মৃত্যু হলো, সেজন্য জায়গাটা আরো ভয়ানক হয়ে গেল, কেউই আসে না। ওইখানে অনেক মানুষের জমিন আছে, জঙ্গল হয়ে রয়েছে, তো হয়ে রয়েছে, কেউ কাটতেও আসে না খড়ির জন্য, জঙ্গল হইতে হইতে বড় একটা ভয়ানক জায়গার মতো হয়ে গেছে। সেটা আরো 4-5 বছর আগে, তো আমরা যখন ফ্রেন্ডরা মিলা বিলেতে নামলাম, নামার পরে চিন্তা করলাম যে ওই গোপটাই তো অনেক অনেক মানুষ যায় না মাছ মারার জন্য, কারণ যেদিক দিয়ে মানুষ মেরা যায় ওইদিকটা ধাও মারে, মাছ আর কম পাওয়া যায়, তো আমরা ওই দিক দিয়ে যখন মানুষ যায় না, চিন্তা করলাম যাই, তো গেলাম চারজন। যাওয়ার পরে ওইখান থেকে আমরা শেষ আর কি, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি, যে ওইখান থেকে উঠে আমরা বাড়িতে চলে আসবো। 3 জন ফ্রেন্ড আগে ছিলাম আর একজন পিছে ছিল, তো সে গুছে আসতেছে, সেখানে আটুইমা পানি, আমরা যখন লাইট দিয়ে মাছ মারি তো আডু পানির নিচে মাছ কিন্তু দেখা যায় না, বা অল্প পানির মধ্যে আমাদের মারতে হয় আর কি। তো আমরা আগে এসে বললাম, ও পিছনে দেখলাম যে প্রচুর আওদানি হইতেছে আর কি, বড় মাছ ইয়ে করলে যেরকম শব্দ, বা মানুষ পড়ে গেলে অতিকের মধ্যে সাঁতরাইলে যেরকম শব্দ, এরকম শব্দ
মানে দাপানোর
শব্দ হচ্ছে। তো পিছনে তাকালাম, তাকাই দেখলাম যে আমাদের ফ্রেন্ড রাকিব সে ওইখানে এইভাবে পইরা ধাওয়াইতেছে আর কি, হঠাৎ করে আডু পানির মধ্যে বিশাল পানির সৃষ্টি হয়ে গেল, পানি পাকিয়ে গেছে,
এতটুকু পানির মধ্যে তো
এরকম হওয়ার কথা না, তাহলে আমরা এই জায়গার মধ্যে আমাদের আসা উচিত হয়নি আর কি, ভয়ও লাগতেছে ওরকে যে ধরতে গেলে আমরা নিজেই কি এখানে ডুবে যাই কিনা। রাত্র তখন প্রায় 12টার উপরে বাজে, তো গ্রামের মানুষ শুয়ে পড়ছে আর পিল থেকে অনেক দূরে মানুষের বাড়ি, চিৎকার করলো যে শুনবে কোনো পসিবল না, আর চিৎকার শুনলো আসবে না, কারণ মানুষ করে না অন্য কেউ করে এখানে, অন্য মানুষ বয়ে আসবে না, তো কি করবো, ডোয়ার বয়ে রেখে ওকে নিয়ে যেতে হবে, হাত বাড়াই দিলাম, হাতে ধরলো, ওইটা আসলো, উঠার পরে ও খুব ক্লান্ত হয়ে গেছে, তো ওরা 2 জন মিলে আর একে ধরে নিয়ে আমরা টানে উঠলাম। রাস্তাটা যখন হাঁটতেছি তো যে রাস্তা ইয়ে রাস্তা, তো বললাম যে কুড়ের পার মানুষ আগেই আসতো না, দিনের বেলা একজন 2-3 বছর আগে এখানে আটু পানিতে মুইরা মারা গেল, তো ওকে গেলাটা পাস করে যখন সামনে গেলাম, তো আমরা বাঙ্গুরালি
সেটা
অনেক বড় আকার নিয়ে বিলের ওই পাশ থেকে বিলের পানি একদম পাল্টাইয়া পাল্টাইয়া একদম বাঁশজারের উপর দিয়ে বাঁশজারটা মস্তায় ভাঙিয়ে একদিকে ফালাই দিছে, দেখে আমরা ভয় পেয়ে গেলাম। সাথে এই অবস্থা, তো এই ঝড়টা আসার আগ মুহূর্ত ওই রাকিব কি করলো, সে মানে আমরা ওই পাকের মধ্যে ঘুরে যাই, পরে আমরাও ঘুরতে থাকি, ঘুরে তো ওকে আমরা ছেড়ে দিই সাইডে, ঘুরে যাই, বাতাসটা চলে যায় আমাদেরকে ওভারটেক করে, আমরা উঠি, উঠে আমি আমাকে এক জায়গায় দেখি পড়ে রয়েছি, আরেকজন দেখি ওই পাশে পড়েছে, দুইজন একসাথে আটকাইলাম, পারলাম কোন রকম ওকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আনার পরে অনেক বকাবাকি করলো যে এত রাত করে কেন যেতে হবে, বা এরকম ওই জায়গায় কেন যেতে হইব, গার্জিয়ানরা যাব করে আর কি, সারা রাত সে একই অবস্থায় ছিল, পাহাড়ের মধ্যে রাখতেছে। তো সকালবেলা আমাদের এখানে মিলন নামের একজন কবিরাজ ছিল, কবিরাজ কে খবর দেওয়া হলো, তো উনি আসলো, আসার পরে বললো যে ওকে বাজে একটা মানে কিছু আর কি জিন বা অন্য কিছু ওর আটক করছে আর কি, ওরা ওইখানে ছিল, তো ওই জায়গার মধ্যে ওর যাওয়া উচিত হয় নাই আর কি, বা আমরা আমাদের যাওয়া উচিত হয় নাই, ওইটাতে পড়ে গেছে, ওদের অপছন্দ হয়েছিল, সেজন্য ওরে ধরছে, তো এখন ওর থেকে আরে বিদায় করার উপায় কি, কি করবো, বলছে যে ওই অনেক শক্তি করবো, উনি যে মন্ত্র প্রয়োগ করবো আর কি, খুব শক্তি করবো, বা চলে যেতে শিব বা মারতে শিব মানুষ, বা কবিরাজরে মারতে শিব, তো আমরা অবাক হইলাম যে কি বলে এটা, তখন ওরে ধরে রাখলো, আমিও ধরে রাখলাম, পাশে আমার আর একজন ধরে রাখলো, তো কি জানি একটা কি ওনার নাকের কাছে নিল, নেওয়ার পরে ঘ্রাণ নেওয়ার পরে ওই শোষকের খেপে উঠলো, কেন ওর সাথে এরকম করা হইতেছে, ওরে কষ্ট দেওয়া হইতেছে, এটা ঠিক হইতেছে না, যে কবিরাজ কবিরাজের ভক্তেছে যে এটা ঠিক হইতেছে না, ওর খারাপ করবো, ওরে ধ্বংস করে দিব, ওরে মারবো, ওরে চিনে না, মানে ওর নিজের কণ্ঠে অন্যরকম একটা কণ্ঠে অন্যরকম স্বর নিয়ে রাকিব এটা বলতেছে, কিন্তু এক্স্যাক্টলি কবিরাজ বলতেছে এটা রাকিব বলতেছে না, যে ধরছে সে বলতেছে, তো এর মধ্যে শক্তি করতেছে, খুব ক্ষেপতেছে, তো বলছে তুই ওরে ধরছিস কেন, তোর নাম কি, মানে যে জিনিসটা আসর করছে রাকিবের উপরে ওইটার একটা নাম বলছিল, নামটা আমার স্মরণে নাই, ওই কাজটা ঠিক করে নাই, ওরা এখান দিয়ে গেছে, তারপরে ও যে আমরা যেদিক দিয়ে আসছি আর ওই ওইটা নাকি এটা ওই নিজে পানি দিয়েও যায়, বাতাস দিয়েও যায়, মানে হাওয়া দিয়েও চলাফেরা করে আর কি,
আপনাদের দ্বারা ওটা
ডিস্টার্ব হয়েছে, তো সেজন্য ওরা কি বে কাছে বইরে গেছে, ওরেই ধরলো, মেরে ফেলার ইচ্ছা ছিল আর কি, আমরা যখন সহযোগিতা করায় ওর ভিতরে রেখে গেছে, ওইটা রয়ে গেছে, যখন ও একা থাকবে বা কখন কিছু করবো ওরে নিয়ে আবার সুযোগের অপেক্ষায়। তো কবিরাজকে খবর দেওয়ার পরে যখন ওকে চিকিৎসা নেওয়া হইলো, তো বলতেছে না ওই যাবি না, ওরে মাইরই হয়ে যাইব, রাকিবের ধ্বংস করে যাইব, আর রাকিবের ভিতর থেকে যদি রাকিব থেকে যদি সরাইতে চাই, যে সরাইতে চাই তারে মেরে ফেলাইব। তখন একজন মোবাইল দিয়ে এইগুলা রেকর্ড করলো আর কি,
কথাগুলি
রেকর্ড করলো। কবিরাজ এরকম করতেছে, চিকিৎসা দিতেছে, দরকার অনেক ঝাড়া টাড়া করলো, কোনোভাবেই যাইবো না। অবশেষ অনেক কষ্ট দেওয়ার পরে আর ওই দিক দেওয়ার অনেক পিটাইলো, এরকম বড় একটা লাঠি নিয়ে ওর শরীর আঘাত করে থাকলো, ফুলে গেল। তো বলতেছে যে এইগুলো কি করতেছেন, ওরা এরকম মারতেছেন, এইগুলো একটু ওই ব্যথা পাইতেছেন, আর ওই চিৎকারও করতেছে যে ছেড়ে দে ছেড়ে দে, ঠিক আছে আমি চলে যাব। কইলেছে এখন তুই যাবি না, কই হজম, কই আচ্ছা ঠিক আছে, তো কি করলে যাবি? তো আমাদের ওই যে বিলের ধারে বিশাল বড় একটা গাছ ছিল, ওইটা কদম গাছ আর কি, অনেক পুরনো আর কি, অনেক মোটা, অনেক লম্বা হয়ে গেছে, অনেক ফুলও ধরতো, তো গাছটা খুব সুন্দর দেখা যায়, একটু ভয়ানক হইলো, খুব সুন্দর। তো বললো ওই শনিবার দিন সন্ধ্যার পরে ওইটাতে যেন ওই মম আগরবাতি, তারপর আরো 2 কেজি মিষ্টি নিয়ে দিয়ে আসে ওই গাছটার মধ্যে, এগুলো রেকর্ড করা আছে আর কি ফোনে, আপনারা চাইলে রেকর্ডটা ইয়াতো করা যেতে পারে, দিলে ও চলে যাবো। তো বলছে যে ঠিক আছে, তুই যে বলছিস ওইখানে মোমবাতি আগরবাতি দিব, ওইটা তো 2 দিন পর, কিন্তু আজকে যে এখন তুই ওর কাছ থেকে চলে যাবি, এটার প্রমাণ দিয়ে যা। তখন ও বলতেছে কি প্রমাণ চান? বাইরে একটা আম গাছ ছিল, ওইখানে আমের মুকুলের সিজন আর কি, হ্যাঁ পুরো গাছের মধ্যে মুকুল। তো বলতেছে যে ঠিক আছে, তুই বাইরে ওই আম গাছটা যে আছে, ওই আম গাছের একটা ডালা ভেঙে দিয়ে যা। কবিরাজ বললো যে ঠিক আছে, আমি যেটা করতেছি এটা কিন্তু একদম মানে ওর কাছে চলে যাবো, এটা প্রমাণ। আপনারা মনে করতে পারেন যে আম গাছের ডালা আমি কেউ আম গাছে বসা রেখেছি, সে ভাঙতেছে, আপনারা কেউ যে দেখে আসেন পুরো আম গাছে কেউ আছে কিনা, আমি তারপরে আমার অন্য অন্য ফ্রেন্ড।
এটা কবিরাজ বলছে,
কবিরাজ বলছে
এটা কারোর মাঝে কোনো সন্দেহের সৃষ্টি না করার
জন্য। এটা ওই রাকিবও বলছে তার মুখ দিয়ে কি প্রমাণ চান? তো কবিরাজ বললো যে আম গাছের ডালা ভেঙে দিয়ে যা, ঠিক আছে। তো কবিরাজ বলতেছে
আপনারা গেলেন যে কবিরাজ আগে থেকে কাউকে বসিয়ে রেখেছে কিনা আম গাছের মধ্যে দেখার জন্য।
তখন আমরা গেছি যে দিয়ে না, আম গাছের লাইট লুট দিয়ে কেউই নেই, কিছুই নেই। তো ঘরে যখন আসছি, তো সে হঠাৎ করে শরীর ছেড়ে দিয়ে একদম ঘুমের মধ্যে পড়ে গেল আর কি। 2 মিনিটের ভিতরে বিকট এক শব্দ হইল, দূর দিয়ে গেছি যে দেখিস মোটা মানে গাছের যে মোটা ডালাটা, মূল ডালাটা ওই দিয়ে ভেঙে মাটিতে ফেলাই দিছে। এটা একটা মানুষের সম্ভব না, আর কুড়াল দিয়ে কাটলে তো বা কোনো দিয়ে কাটলে এটা সময় লাগবে, ঠকঠক হইব, এরকম মোটা ডালা এটা একদম এক মোচরে ভেঙে মাটিতে ফেলাই দিছে। অবা কি দেখলাম এটা! তখন তো ভয় মানে ওইখান থেকে আরো বেশি ভয় কাজ করছে, যে এত শক্তি হলো একটা কিছু ওইখানে ছিল, আর আমরা সেখানে গেলাম, যে জ্বরটা ওই জ্বরটা তো ওই বসাইছে, এটা তো এমনিতে কোনো জ্বর ছিল না, আল্লাহ যে আমাদেরকে বাঁচাই নিয়ে আসছে, বা রাকিব যে বাঁচছে, ওই ছিলাম কোন মুহূর্তে কোন জায়গায় গেছিলাম আমরা, আজহার তেমনি মারা যায়নি, কেমন একটা বিপদে আমরা ছিলাম। তো ওইগুলা মানুষ দেখলো, দেখে খুব ভয় পাইলো আর কি, যারা কখনো বিশ্বাস করতো না, যেগুলা তারা দেখে বিশ্বাস করছে যে না এরকম কিছু আছে। তারপর থেকে বিলের ধারে কাছে ওই কুড়ের ধারে কাছে ও আর কেউ যায়নি। আর ও যখন সুস্থ হয়েছে, ঘুমাইলো সারাদিন, ঘুমাইলো রাত, ঘুমাইলো পরের দিন সে উঠলো, ওঠার পরে খাওয়া দাওয়ার পরে যখন সুস্থ হইলো, মেন্টালি ঠিক হইলো, তখন পরে এই মোবাইলের রেকর্ড গুলি ওরা শোনাইলাম, ওই কিচ্ছুই বলতে পারে না, এটা হ্যাক করেই নেই, সে কিচ্ছুই বলতে পারে না। তো এই ছিল আর কি আমাদের ফ্রেন্ডের সাথে ঘটনা,
হচ্ছে এইটাই ছিল আপনার ফ্রেন্ডের সাথে যে এক্সপিরিয়েন্সটা ছিল। ভালো একটা কথা বলেছেন যে আপনি কি শক্তিশালী একটা জিনিস আপনার ফ্রেন্ডকে অ্যাটাক করেছিল, এবং সেটা আপনাদের উপরও হতে পারত, এবং যাই হোক কোনো না কোনো ভাবে আপনারা বেঁচে গেছেন। তো অনেক ধন্যবাদ সিয়াম ভাই।
সো বন্ধুরা, ডর মানে হচ্ছে ভয়, আর ভয় এমন একটা জিনিস যেটা সবার মধ্যেই থাকে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, কেউ অতিরিক্ত সাহস দেখায় তারপরে বেশি ভীতু হয়ে যায়, আর কেউ অতিরিক্ত ভীতু থাকে সময় মতন প্রচণ্ড সাহসের পরিচয় দিয়ে বেরিয়ে আসে, আর যারা বেরিয়ে আসে এই প্রচণ্ড সাহসের মধ্যে দিয়ে তাদেরই সৌভাগ্য হয় ঘটনাগুলো বাইরে এসে বলার। আর তাই সবসময় বলি যে সত্যিকারের যে ভয়ের ঘটনাগুলো, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো বলার জন্য বোধ হয় দুর্ভাগ্যজনকভাবে চারাচার কেউ বেঁচে থাকে না। যাই হোক, ডর মানেই অনেকের ভয়ের গল্প, অনেকের ভয়ের অভিজ্ঞতা। তো লেটস গো ফর ইট, আমাদের সাথে আছে কে, তার পরিচয়টা তার কাছ থেকে জানবো।
জি, আমি মোহাম্মদ রিয়াজ, আমি গেন্ডারা থেকে এসেছি।
আচ্ছা রিয়াজ, এখন কি করা হচ্ছে পড়াশোনা?
জি, আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে।
আচ্ছা, যাই হোক রিয়াজ, তো কোন ঘটনাটা আমরা প্রথমে শুনবো, যে ঘটনা শুনবো সেটা কি তোমার সাথে ঘটে যাওয়া?
জি না, এটা কি আমার ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া?
আচ্ছা, এটা ঠিক কবে?
এটা ঘটনাটা হবে 2013 সালের দিকে।
আচ্ছা 2013, মাত্র কিছুদিন আগে। তো ঘটনাটাতে আমরা চলে যাবো সরাসরি তাহলে?
হ্যাঁ সরাসরি
প্লিজ।
তা ঘটনাটা কোন এক মেডিকেলের মর্গের ঘটনা, মেইনলি মর্গের বাইরে আর কি ঘটেছে একটা ঘটনা।
আচ্ছা,
তো আমার ভাইয়ের যে দুইটা বন্ধু ছিল, তারা রাত্রেবেলা মর্গের সামনে রাস্তা দিয়ে আর কি আসছিল বাসার দিকে। তা আসার পথে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো, সেখানে তারা গল্প গুজব করতে করতে 1:30-2 অব্দি বেজে গেছে রাত।
আচ্ছা,
এখন তারা যে পথ দিয়ে যাবে সেই পথটা হচ্ছে মর্গের সামনে দিয়ে তাকে ক্রস করে যেতে হবে বাসায় যেতে হবে। যাওয়ার পথে মর্গে যে যাওয়ার পথে একটা রাস্তা গেটে একটা লোককে তারা দাঁড়িয়ে থাকতে দেখলো। লোকটা কেমন যেন ছিল দেখতে উদ্ভট ধরনের।
আচ্ছা, আমি একটা জিনিস একটু কনফিউজড হয়ে গেলাম যে মর্গ তো একটা বিল্ডিং এর যে কোনো একটা অংশে থাকে।
জি জি,
শুধু মর্গের জন্য তো আলাদা বিল্ডিং বোধহয় হয় না, হয় কি?
জি না, হয় না। ওটা কি মর্গে যে গেটটা আছে ঠিক এই গেটের সামনে আর কি লোকেশনটার কি আনুমানিক?
আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা আমি একটু আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আসলে এতগুলো প্রশ্ন করা, তো আমি একটু বুঝিয়ে বলে রাখি যে অনেক হাসপাতালই এমন আছে যে মর্গের জন্য গেটওয়েটা থাকে আলাদা, অন্য একটা সাইড থেকে পেছন থেকে বা সাইড থেকে মর্গে সরাসরি চলে যাওয়া যায়। খুব সম্ভবত এরকম একটা পথ দিয়েই আপনার ফ্রেন্ডের বড় ভাই যাচ্ছিল।
জি 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 জি।
আচ্ছা, তারপর
দুই বন্ধু বাড়িতে ফিরতেছিল, তারা উদ্ভট মানুষকে দেখতে পেলো। ওরা ওই লোকটা ওই দুই ভাইকে প্রশ্ন করতেছে যে তোমরা এত রাত্রে কোথায় যাও, তোমরা কোথায় থাকো? বলে যে আমরা থাকি সামনে, থাকি আমরা বাসে যেতেছি, একটু দেরি হয়েছে আজকে বাসে যেতে। ঠিক আছে, এত রাত্রে বলে এখানে চলাফেরা করবা না, আর এখান দিয়ে সোজা হাঁটা দিবা, পেছন দিকে ফিরা তাকাবা না, যে পেছনে কি হইতাছে কেউ ডাকলে তোমরা পেছন ফিরা তাকাইবা না, তোমরা সোজা হাঁটা দিবা। ওরা হাঁটা শুরু করলো মর্গের সামনে দিয়ে আর কি, হাঁটা শুরু করলো গেটের সামনে দিয়ে আর কি। তো যাওয়ার পরে এক বন্ধুর মনে শয়তান নিয়ে খেললো, যে চিন্তা করলো যে না, বলছে যখন পিছে তাকায় দেখবো কি হয়, কেউ ডাক দিলে আমার পিছে তাকিয়ে দেখবো।
জাস্ট কৌতূহল।
জি জি। পরে তারা কিছু দূর আগানোর পর তারা দেখলো পিছন থেকে তাদের কেউ ডাকছে, রকি রনি বলে বলে। তো তার পিছনে
ডাকছে,
হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছে। তো পেছনে তারা ঘুরে তাকালো, তাকানোর পর দেখলো যে দুটো বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। তাদের এমন দুজন বন্ধু যে বন্ধু নাকি ঢাকায় থাকে না, তারা থাকে হলো গ্রামাঞ্চলে এবং তাদের সাথে অনেকদিন কন্ট্যাক্ট হয় না,
খুব একটা কানেকশন
খুব একটা কানেকশন নেই এমন বন্ধু। ওই বন্ধুর নাম ছিল প্রান্ত। প্রান্ত বলছে, আরে কি অবস্থা, কি খবর তোর? কলকাতা এই তো ভালো, কলকাতার সামনে কাছে। ওর তারা দুজন কাছে গেলো, এক পর্যায়ে তারা হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে কখন যেটা মর্গের একদম গেটের সামনে চলে আসছে টেরও পাইনি। তখন হঠাৎ লক্ষ্য করা গেল যে একটা বন্ধু সেখানে নেই যে দুজনকে তারা দেখছিল।
আচ্ছা,
তাহলে বললো, প্রান্ত তোর সাথে যে ছেলেটা ছিল আমাদের বন্ধু, ও কোথায় গেল? কোসি গেট আনতে গেছে। কখন গেল কিছু টের পাইলাম না, আমার চোখের সামনে তো ছিল, তা কোথায় গেল হঠাৎ করে আমি খেয়াল করলাম না, কই তো চলে আসবো। তা মর্গে গেটে যাওয়ার পরে একদম গেটের কাছে গেছে, যখন দাঁড়িয়েছে তখন দেখলো যে প্রান্ত নামে যে বন্ধুটা, বন্ধুটা আস্তে আস্তে হাওয়ায় মিলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে চোখের সামনে।
বুঝলাম না
যে তারা যখন দেখতেছিল তখন
যাচ্ছে মানে কিভাবে,
মানে আস্তে আস্তে আপছা হয়ে যাচ্ছে, জিনিসটা মানে গায়েবের পর্যায়ে চলে যাচ্ছে অটোমেটিক। তারা বুঝতে পারছে না মানে কি,
তার শরীরের এফোর উপর কি দেখা যাচ্ছিল
না, না
একটা ব্যাপার
না, না এফোর উপর না আর কি, সে আর কি হাওয়ায় অদৃশ্য হয়ে যাচ্ছিল আস্তে আস্তে চোখের সামনে। তো তারা ব্যাপারটা বুঝতে পারলো না। পরে রনি বলছে যে দোষ দেখ, আমার চোখের সামনে কি হচ্ছে, এটা তো হ্যালুসিনেশন না, আমার তো সেন্সি আছে আমাদের, তা এটা আমরা কি দেখছি চোখের সামনে? রকি বললো যে না দোষ, ভুলে গেছে, মজা করাটা উচিত হয়নি, আমরা এখন অনেক বড় বিপদে ফাঁসছি। তখন তার পিছনে শুনতে পেলো যে তার পিছন থেকে তার ডাক শুনতে পেলো যে তার এমন সব আত্মীয় স্বজন তাদেরকে ডাকা শুরু করলো রকি রনি বলে, যা নাকি দুনিয়াতে বেঁচে নি। তখন তাদের সাহস হলো না যে পিছনে ফিরে তাকায় দেখবে, এবার তাদের সাহসে কুলাইনি। তারা কি করলো,
তখন তারা অলরেডি মর্গের গেটের সামনে,
মর্গের গেটের সামনে দাঁড়াইছে এবং সেখানে একটা লোক নেই, কোন জনপ্রাণীও নেই সেখানে।
যে উদ্ভট লোকটা ছিল গেটের সামনে প্রথমে তাদেরকে সাবধান করেছিল,
সেও নেই ওখানে। যাওয়ার পথে তারা চিন্তা করলো যে না, এখান থেকে তাদের বের হতে হবে, তারা অনেক বড় বিপদে ফেসে গেছে। তখন তারা ফার্স্টলি হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে তারা যখন মগটা ছাড়া সামনে চলে আসলো তখন আরেকটা বড় ভাইয়ের সাথে দেখা হইলো। তো দেখার পরে বললো যে তোমরা এখানে কি করো? পরে কি না, আমরা এখানে একটু আসছিলাম তো দেরি হয়ে গেছে, বাসায় ফিরতেছি। বলো কি না, খবরদার এখানে চলাফেরা করবো না, যাও বাসায় যাও। এটা কি তারা আরেকটা পরিচিত বড় ভাই আর কি বলছে সেখানে
ওই এলাকারই?
জি জি জি, সম্ভবত হসপিটালে কর্মরত ছিল। পরে বললো যে তোমরা গেটের সামনে পাচারি করতেছিলা, আবার দেখলাম পিছিয়ে ঘুরে কাদের সাথে কথা বললা, কি কে ছিল, তোমাকে পাগল হয়ে গেছো নাকি অন্য কিছু?
মানে উনি কাউকে দেখতে
পাচ্ছি, কাকে দেখি
শুধু দেখতে পাচ্ছি দুইটা ছেলে পিছনে ঘুরে কথা বলছে।
হ্যাঁ, তোমার হাতটা তো কোথায় চলে গেল, এটা কেমন?
তোমার মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, রাত 12টা বেজে যাচ্ছে একটু পরেই। যারা ডর শুনছেন তাদের জন্য আমরা বলি, আমাদের ঘড়ির কাঁটায় 12টা মানেই ডরের জন্য একটি চমৎকার সময়। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সচিবকে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদেরকে ফোন দিতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। সাউন্ডে রয়েছে লোবান এবং অন দ্য স্পট থেকে বরাবরের মতোই রয়েছে সুমন ও রেহান। ফিরে আসছি রাত 12টায়। ডর, শুনছ শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবকে। প্রিয় শ্রোতা, ডর যারা শুনবেন তাদেরকে আমরা অবশ্যই রেসিপিটা বারবার মনে করিয়ে দিই, কারণ ভয়ের অনুভূতি পাওয়ার জন্য স্থান, কাল, সময় এবং পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ঘরটাতে বসে ডর শুনছেন, ঘরের বাতিটি অফ করে দিন, জানালাটা হালকা করে খোলা রাখুন এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত করুন। এরপর উপভোগ করতে থাকুন আপনার প্রিয় অনুষ্ঠানটি। ভয়ের রাজ্যে আপনাকে আরো একবার স্বাগতম। ফিরছি আমরা ঠিক সেখানে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
হাঁটতে হাঁটতে তারা যখন মকটা ছাড়া সামনে চলে আসলো, তখন আরেকটা বড় ভাইয়ের সাথে দেখাইলো। সে সম্ভবত হসপিটালে কর্মরত ছিল। পরে বললো যে তোমরা গেটের সামনে পাচারি করতেছিলা, আবার দেখলো পিছে গোড়া কাদের সাথে কথা বললা, কে ছিল, তোমাকে পাগল হয়ে গেছো নাকি অন্য কিছু?
মানে উনি কাউকে দেখতে পাচ্ছে দুটো ছেলে পিছনে ঘুরে কথা বলছে।
তোমার হাঁটতে কোথায় চলে গেল, এটা কেমন হইলো, বুঝলাম না কিছু। তখন বললো যে আমরা একটা এরকম লোক দেখলাম, যে এরকম লোকটার ও আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে লোকটা তাদের বলছিল পিছে ঘুরা তাকাও না, সে লোকটার শরীরে ক্ষত বিক্ষত দাগ ছিল।
তখন তারা
বিবরণ দিল যে আমরা এরকম একটা লোক দেখলাম আমাদের যে গেটের পাশে, তখন বলছিল পিছিয়ে ঘর তাকে দেমা নাকি তোমার তাকে ছিল। কোন লোকের কথা বলো? বললো যে এরকম এরকম ঘাড়ের সাথে কাটা ছিল এবং পর নিয়ে পোষে ছিল। ও মাই গড, এই লোক তো দুই দিন আগে মারা গেছে, এই লোক তো বেঁচে নেই, তা তোমরা কাকে দেখলে?
এলোক বেঁচে নেই,
বেঁচে নেই। তখন তারা বললো, তখন বড় ভাই বললো যে এখান থেকে আইসো না, আল্লাহ পাক তোমাদের বাঁচাইছে, তোমরা ভবিষ্যতে এরকম আর কাজ করো না, তোমরা বাসায় চলে যাও। আর পেছনের দিকে যদি কেউ আবার ডাকে ভুলেও পেছনে ফেরত তাকাইবে না। পরে তারা বাসা চলছে, বাসা ফেরার পথে অনেকবার তারা রাস্তায় যাওয়ার পথে পেছন থেকে অনেক ডাক শুনছে, তাদের আপন জনের গলা ধরে কি ডাকছে, কিন্তু তারা একবার পেছন ফেরত তাকাবে।
মাই গুডনেস, আসলে কখন কার সাথে মজায় মজায় কি ঘটে যায়, তাই আমি সবাইকে একটু বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে দুই তিনজন বন্ধু একসাথে থাকলে অনেক রকম প্ল্যান করে, যে চলো আমরা প্ল্যান চেট করি, চলো আমরা আজকে মর্গে যাই, চলো আমরা আজকে কবরস্থানে থাকি, চলো আমরা আজকে একটু শ্মশানঘাট থেকে ঘুরে আসি। সাহস কিন্তু মাঝে মাঝে ধোকা দেয়, মনে হয় যে আমার অনেক সাহস আছে, আমি গেলে পারবো, কিন্তু যখন সামনাসামনি সেই সিচুয়েশনটা পড়ে অনেক বাহাদুর অনেক সময় চোরের চেয়েও ভীতুতে পরিণত হয়। তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, কারণ সাহস করে ভুলটা করা হয়ে গেছে। যাই হোক রিয়াজ, এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখলামও, যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স?
জি, আরেকটা ঘটনা আছে, ওটাও একটা মর্গের কাহিনী, ডাক্তার নার্সের কাহিনী।
প্লিজ।
একটা লোকের মার্ডার হয়েছে, তো মার্ডার হওয়ার পর লাকটা লাশটা এত আর কি বিভৎস দেখাচ্ছিল, মার্কেট মানে এ ফোড় ফোড় করা শরীর, ক্ষত বিক্ষত জায়গায় জায়গায়,
মানে খুন হওয়া
লাশ এবং খুব খারাপ অবস্থা লাশ।
আচ্ছা, একটু জিজ্ঞেস করে নি রিয়াজ, এই ঘটনাটা তুমি কার কাছ থেকে শুনেছো?
যেটা আমার ভাইয়ের কাছ থেকে শোনা।
তোমার ভাইয়ের কাছ থেকে?
আচ্ছা, লাশের অবস্থা খুব খারাপ, তো সেটা আগে পোস্টমর্টম করতে হবে, যেহেতু খুন কে করছে সেটা জানা যায়নি, সেটা মর্গে দেওয়া হয়েছে পোস্টমর্টম করার জন্য। দুইটা নার্স ছিল, একটা ডাক্তার ছিল, তো তারা যথারীতি পোস্টমর্টম করার জন্য রুমে নিয়ে গেছে। চিন্তা ডাক্তার আর কি কনফিউশনে পড়ে গেছে যে লাশ এরকম মানে একটু ভেজাল আর কি, এরকম কাজটা করে আর কি। তা তিনি কেঁচি নিলেন, ছুরি নিলেন এবং একটা নার্সকে বললেন যে তুমি যাই যে কাজটা করো, আমি এটা এখন করা শুরু করবো আর কি, কাটবো লাশটা। তিনি বলছে ঠিক আছে। সে নার্স চলে গেল, নার্সটা ফিরে আসছে না। তিনি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমি কাজ করা শুরু করি। তা কাজ করা যখন শুরু করবেন তখন সেখানে বিদ্যুৎ চলে গেল, জায়গাটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। তখন ডাক্তার ছিল, সাথে ছিল একটা নার্স, আনফর্চুনেটলি তাদের সাথে কোনো টর্চলাইট ছিল না। তখন তিনি নার্সকে বললেন যে যাও তুমি একটু দেখো আলোর ব্যবস্থা করতে পারো কিনা।
আচ্ছা, হসপিটাল যেহেতু ইউজুয়ালি জেনারেটর থাকার কথা,
জি সেখানে কোনো জেনারেটর ছিল না।
আচ্ছা,
তখন নার্সকে পাঠালেন যে তুমি যাও দেখো আলোর ব্যবস্থা করতে পারো কিনা। তো সে সামনে যাওয়ার পরে চিৎকার করলো, তখন ডাক্তার ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর দেখলেন যে দুইজন নার্সই ক্ষত বিক্ষত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এবং গল গল করে রক্ত বেরো, সারা মেঝ ভিজেছে রক্ত দিয়ে। এরপরে যে কি হয়েছে সেটা কেউ আর কি বলতে পারে না।
ডাক্তারটা
পরে ডাক্তারটাকে পরে ওখান থেকে উদ্ধার করা হয় অর্ধমৃত অবস্থায়। পরে ডাক্তার যা বললো যে সেখানে যাওয়ার পর দেখেন দুটো নার্স মার্ডারের মতো হয়েছে, সারা শরীরে কাটা ক্ষত বিক্ষত দাগ, রক্ত মেঝেতে ভিজে আছে এবং সামনে দাঁড়া দেখলেন যে লাশটা তিনি পোস্টমর্টম করবেন সেই লাশটি তার সামনে ক্ষত বিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে,
তার শরীর
দাঁড়িয়ে আছে এবং তার শরীরে টপাটপ রক্ত মাটিতে পড়ছে আর কি। তা পড়ার পরে ডাক্তার তো তখন ভয় পেয়ে গেলেন যে ডাক্তারকেও সে আসলো এবং অনেক আঘাত করলো, ডাক্তার সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেল। পরদিন যখন উদ্ধার করা হলো তখন ডাক্তারকে হসপিটালে নেওয়া হয়েছিল। নার্স দুটো আর কি মারা গেছে এবং যে লাশটার কি পোস্টমর্টম করার জন্য ছিল সেই লাশটা পরে আর পোস্টমর্টম করা হয়নি, কারণ লাশটা পোস্টমর্টম করতে যেই গেছে তারই প্রবলেম ফেস করতে হয়েছে। এই ছিল ঘটনা।
আচ্ছা, এই লাশটা কার ছিল সেটা কি জানার কোন উপায় আছে?
লাশটা ছিল একটা যুবকের।
মানে সে কে ছিল?
সে কে ছিল সেটা আর কি কেউ বলতে পারে, আমি এত তথ্য জানি না এই ব্যাপারে আর কি।
এটা জানতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি, যে আমরা একটু রেফারেন্স খুঁজে বের করতে পারতাম যে অ্যাকচুয়ালি কেন একটা লাশ থেকে এই ধরনের ব্যবহার তৈরি হবে, বা আসলে কি কোনো ভুল ছিল ডাক্তারদেরই নাকি কি। যাই হোক, আরো একটা অদ্ভুত স্টোরি এটাও ছিল মর্গ রিলেটেড। মর্গ নিয়ে আমরা একটা পর্ব মর্গের ভেতরে গিয়েই করেছিলাম, সেদিনও আমরা এই ধরনের কিছু গল্প পেয়েছিলাম। থ্যাংক ইউ রিয়াজ। আচ্ছা, এছাড়া আর কোন এক্সপিরিয়েন্স?
এছাড়া আরেকটা আছে, ওটা আমার ভাইয়ের বন্ধুর আর কি ছোটবেলার একটা কাহিনী। সে থাকতো তার নানুর বাসায়, মা কে নিয়ে সেখানে থাকতো। তো তার নানি মারা যায়, অনেকে যে বিশ্বাস করে যে কেউ মারা গেলে আর কি 40 দিন পর্যন্ত তার আত্মার নাকি বাসায় থাকে, এবং 40 দিন পর্যন্ত সে বাড়িতে আর কি কোনো টিভি ছাড়া অথবা খেলাধুলা দিয়ে জিনিসটা আর কি করা হয় না শৌখিন সাজ্জ।
এটা অনেকের বিশ্বাস।
তো আমার ভাইয়ের যে বন্ধু, সে ছোটবেলায় বন্ধুর সাথে ক্রিকেট খেলতো প্রতিদিন। 35 দিন পর্যন্ত তারা ক্রিকেট খেলা সম্পূর্ণ বন্ধ রাখছে, ছাদে ক্রিকেট খেলা। তো বন্ধ হওয়ার পর 35 দিন পর তার বন্ধুরা তাকে বললো যে দোস্ত অনেকদিন হয়েছে কিছু হইব না, চল আমরা পুনরায় খেলা শুরু করি ক্রিকেট। তা আমার বন্ধু ভাই যে সুজীব ছিল না, ও অনেক মানা করছে, না দোস্ত দরকার নেই, আর 5টা দিন আমরা ওয়েট করি। বন্ধুরা মানতে নারাজ, বন্ধুরা বলছে না আমরা খেলবই চল। পরে তারা ছাদে গেল, যার পর ক্রিকেট খেলা শুরু করলো। তখন ওই সজীব শুনতে পাইলো যে পিছন থেকে কে জানে বলছে আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। তো সে বুঝলো না, পিছনে তাকায় দেখলো কেউ না, তার নানুর মতো গলার আওয়াজ আসছে তার কানে। আবার খেলছে, কয় ছায়া দেখলে আমার ভয় লাগে, খেলা বন্ধ কর আমার ভয় লাগছে, কিন্তু আমার ভয় লাগছে আবার শুনতে পেলো, কিন্তু তার অন্য কোনো বন্ধু এই শব্দটা শুনতে পায়নি। তারা ক্রিকেট খেলা শুরু করলো, আবার একই শব্দ। তখন সে ভয় পেয়ে গেল, বললো দোস্ত খেলা বন্ধ করি আমার ভালো লাগছে না জায়গায়, আমার একটু আমি প্রবলেম ফেস করছি, কি হয়েছে আমার তো কেউ কিছু শুনিনি। পরে বলে যে না তুই না খেলে আমরা ক্রিকেট খেলবো। তখন সুজীব আর খেলতে পারেনি, তারা একচুয়ালি মুড হারা ফেলছে ক্রিকেট খেলার। তখন সে সাইডে বসেছিল, তারা ক্রিকেট খেলা শুরু করলো, বলিং করলো একজন, ব্যাটিং করে যখন একজন রান নিচ্ছিল দৌড়ে, তখন সে এমন ভাবে উষ্টা খেয়ে পড়লো যে কেড়ে ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোরে, এবং তার একটা পায়ে এমন ভাবে ব্যথা পাইছে যে সে পাও সম্পূর্ণ পঙ্গু হয়েছে।
মাই গডনেস, কয়তলা থেকে এটা?
এটা 4তলা ছাদ।
4তলার ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোরে পড়ে গেছে,
গ্রাউন্ড ফ্লোরে পড়ে গেছে একদম। আবার একটা কথা আছে,
আমি জানি না তোমার ওখানে জানা আছে কিনা, মানে কয় ফুটের বাউন্ডারি ছিল এটা?
বাউন্ডারি 4 ফুটের মতো।
4 ফুটের বাউন্ডারির উপর থেকে ধাক্কা না খেয়ে বাউন্ডারি ক্রস করে পড়ে গেছে ছেলেটা নিচে,
এবং অস্বাভাবিকভাবে পড়ছে।
ওখানে তোরা সবসময় ক্রিকেট খেলছ?
সবসময় খেলো?
এমন ঘটনা ঘটে
না, ঘটেনি, কিন্তু ওই দিন এরকম হয়েছে। এবং যে ছেলেটা বেশি বলতেছিল যে আমরা খেলবো আমরা খেলবো, তার সাথে এই ঘটনাটা ঘটছে।
আচ্ছা, তারপরে কি হলো? তারপরে
তারপরে এই ছেলে পঙ্গু, এবং এই বাড়ির মধ্যে 40 দিন যাওয়ার পরে আর কোন এরকম ঘটনা ঘটেনি।
তো ওই যে ছেলেটা সজীব নামের ছেলেটা, ও কি ক্লেম করছে যে ও নানুর ভয়েসটাই শুনতে পাচ্ছিল?
হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও শুধুমাত্র ওই ভয়েসটা শুধু সজীবই শুনেছে, কিন্তু ওর যারা বন্ধু তার সাথে ছিল তারা কেউ এই ভয়েসটা শুনে নাই।
ওকে, এই ক্ষেত্রে অবশ্য আমরা একটা জিনিস ধরে নিতে পারি, মানে কিভাবে সে পড়ে গেল এত বড় ওয়াল থাকা সত্ত্বেও। ক্রিকেট খেলতে গেলে সাধারণত এত উঁচুতে ছেলে পেলে লাভ দেয় না,
দেয় না।
ক্রিকেট খেলা তো বাংলাদেশে সবাই জানে ক্রিকেট খেলা কিভাবে খেলতে হয়। ব্যাটিং করতে গিয়ে দৌড়ানোর সময়, রান নেওয়ার সময় একটা মানুষ এত উপরে কিভাবে লাভ দেয়, তাই না? সো এখানেই ঘটনাটা মন নিয়ে ভৌতিকতায় চলে যাচ্ছে। আর তার যে নানুর কণ্ঠ শুনতে পাওয়া, এটা কিন্তু রিয়াজ হ্যালুসিনেশনও হতে পারে, যেহেতু তার মধ্যে একটা গিল্টি ফিলিংস ছিল, সে ভয় পাচ্ছিল যে আমার নানু কয়েকটা দিন আগে মারা গেছে, এখনই আমরা ছাতে এত হৈহুল্লোড় করবো, চেঁচামেচি করবো, আরো 5টা দিন তো বাকি। সো সেই হিসাবে এমনও হতে পারে যে সে তার নানুর প্রতি ভালোবাসা থেকেই তার নানুর কণ্ঠটা শুনতে পাচ্ছে।
সে এটা হ্যালুসিনেশন হতে ধরা যেত যদি সে প্রথমবার শুনতো, কিন্তু সে শব্দ সে 3-4 বারের মতো শুনছে। প্রথমবার সে খেলা বন্ধ করেনি, ভাবছে মনের ভুল হয়তো হ্যালুসিনেশন, কিন্তু পরবর্তী 2, 3বার যখন শুনছে তখন সে বুঝলো যে না এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার সাথে।
So, according to Riyaj, this is a complete supernatural incident. অবশ্যই আমার কাছেও দ্বিতীয় ঘটনাটা তাই মনে হচ্ছে, এবং প্রথম ঘটনাটা রিয়াজের কথা অনুযায়ী যে আসলেও হ্যালুসিনেশন একবার বা দুবার হতে পারে, 4-5 বার কি করে হ্যালুসিনেশন হয়? আর যে বুঝতে পারছে যে এটা হয়তো বা হ্যালুসিনেশন, তার ক্ষেত্রে তো আরো অসম্ভব। যে না বুঝে তার ক্ষেত্রে হয়তো বারবার হতে পারে। তোমার কথা অনুযায়ী তোমার বন্ধুটি কিন্তু ঠিকই বুঝতে পারছিল, মানে একবার সে চিন্তাও করেছে যে হয়তো হ্যালুসিনেশন, তাই না? সো এটা চিন্তা করার পরে কিন্তু আর হ্যালুসিনেশন হওয়ার কথা না, তার মানে সে সম্পূর্ণ সেন্সে চলে আসছে। সো আমরা ধরেই নিতে পারি যে ইট ইজ রিয়ালিটি। যাই হোক, অনেকগুলো সময় অলরেডি পার হয়ে গেছে, তো রিয়াজ আর কোন এক্সপিরিয়েন্স?
জি, লাস্ট একটা এক্সপিরিয়েন্স আমি বলবো,
প্লিজ আমাদের সাথে একটু শেয়ার
করুন। একটা মেয়েকে নিয়ে আর কি কাহিনীটা।
আচ্ছা,
ইমনের কাছ থেকে শোনা তো ঘটনাটা, তো সে বলছে এটা মেয়ের কথা, আমি আর কি জানি না মেয়েটা কে অ্যাকচুয়ালি। তো সেই মেয়েটা খুব ধনী ঘরে ছিল এটা জানি, বয়স ছিল আর কি 23-24 মতো হইব। তা সেই মেয়েটা খুব বাজে অভ্যাস ছিল যে সে ছেলেদের সাথে অকারণে কারণে শুধু প্রতারণা করতো, এটাই তার অভ্যাস ছিল, খুব খারাপ অভ্যাস। তো এরকম করতে করতে একটা ছেলের সাথে রিলেশন হয় যে ছেলে খুব ভদ্র ছিল, খুব ভালো ছিল, সুনাম ছিল তার। তার সাথে রিলেশন হওয়ার পর মেয়েটা এটা অকারণে তার সাথে রিলেশনটা ভেঙে দেয়।
আচ্ছা,
ভেঙে দেওয়ার পর ছেলে মনে খুব আঘাত পায় এবং আঘাত পাওয়ার পর বলে যে আমি তোমাকে একটা কথা বললাম, তুমি যে আমার সাথে প্রতারণা করলা, তোমাকে এমন শাস্তি দিবেন যে তোর মৃত্যুর পর তোমার চেহারা কেউ দেখবে না। এবং তোমার লাস্ট পোস্টমর্টেম হয়ে যাবে। বলার পর ছেলে চলে গেছে এবং ছেলে আত্মহত্যা করছে, মারা গেছে। তা মারা যাওয়ার পর আত্মহত্যা করে, কষ্ট সহ্য করতে না পারে। তো মেয়েটা আর কি স্বাভাবিকভাবে এটাকে এত গুরুত্ব দেয়নি, সে তার কাজ অব্যাহত রাখছে। তো একদিন হয়েছে কি, সে রাত্রে বেলা বের হয়েছে ড্রাইভারকে নিয়ে, সম্ভবত কোনোখানে গেছিল, বাসায় ফিরতেছিল। তখন রাত হবে আনুমানিক 12টার মতো হবে, রাত, রাস্তাঘাটে লোকজন তেমন ছিল না। তখন সে তার ড্রাইভারকে নিয়ে বাসার পথে রওনা দিবে। একটা কথা বলে রাখা ভালো যে মেয়েটার কোন ছিল সালোয়ার কামিজ, যেমনটা ওড়না ছিল বড়। তো যখন সে গাড়ির ভিতর ঢুকলো, ঢোকার পরে তার 15% ওড়না ছিল গাড়ির ভিতরে এবং 85% ওড়না ছিল গাড়ির বাইরে। মেয়েটা এটা খেয়াল করেনি,
মানে গেটের সাথে
আটকে ছিল এবং চাকার সাথে, চাকার প্রায় কাছাকাছি।
তুমি কি ভুল বললে, আমার মনে হয় 85% ভিতরে ছিল আর 15% ছিল গাড়ির বাইরে।
না, অর্ধেকের বেশিটি, অনেকটি বেশি।
কিন্তু সেটা তো ড্রাইভারের লুকিং গ্লাসেও খেয়াল করার কথা।
খেয়াল, কিন্তু ড্রাইভার আনফরচুনেটলি সেটা খেয়াল করেনি। সে
গাড়ি থেকে প্রচুর মানুষের নক করার কথা, এতখানি কাপড় যদি বের হয়ে থাকে।
কিন্তু আর কি, হয়তো কারো চোখে পড়ে নাই, বিষয়টা অস্বাভাবিক, কিন্তু হয়েছে, ঘটছে এটা।
আচ্ছা, তারপরে কি হলো?
সে গাড়ি যথাক্রমে স্টার্ট দিছে, স্টার্ট দেওয়ার পরে গাড়ি চলছে কিছুক্ষণ, দুই তিন মিনিট চলার পরে হঠাৎ করে কিছে মেয়েটার গলায় ওড়নাটা পেঁচে গেছে এবং চাকার সাথে ওড়নাটা পেঁচে গেছে। পেঁচে যাওয়ার পরে এমন ভাবে ওড়নার দ্বারা টান লাগছে যে তার মেয়েটার যে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পিছন সিটে যা পড়ছে এবং যে গুরু কোরবানি দেওয়ার পর যেভাবে রক্ত প্রবাহিত
হয়
খুব এরকম ভাবে আর কি রক্ত বের হতেছে, ছড়ায় গিয়ে। এবং ড্রাইভার, মানে খুব অল্প সময় তো ঘটনা ঘটছে, ড্রাইভার আর কি বুঝতে বেশ কিছু সময় লাগছে। ড্রাইভার তাকায় দেখে যে তার পাশে যে বসে আছে তার মাথা নেই, পিছনে মাথাটা এবং গলগলা রক্ত বের হয়ে গেছে। ড্রাইভার সেখানে হার্ট অ্যাটাক করছে, দেখে বিষয়টা সহ্য করতে পারেনি অ্যাকচুয়ালি। হার্ট অ্যাটাক করার পর লোকজন আসছে সেখানে, পুলিশ আসছে। আসার পর মেয়েটার লাশ,
গাড়ি ব্রেক করেছিল তো,
গাড়ি আর কি একটা গাছের সাথে বাড়ি খেয়ে গেছে, পাশে রোডের পাশে গাছ ছিল এবং সেখানে ব্রেক করছে গাড়ি। সেখানে লোকজন আসছে, পুলিশ আসছে। আসার পর একটা জিনিস দেখা গেল যে ড্রাইভারটা আর কি মারা গেছে প্রায়, কিন্তু সবাই নিশ্চিত হতে পারতেছে না, কারণ তার নিঃশ্বাস বন্ধ, তাকে চোখে মুখে পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে নেই, কিন্তু তার হৃদ স্পন্দন সেটা ছিল, সেটা অব্যাহত ছিল,
চলছে।
এবং মেয়েটা যথারীতি ওই রকমই আছে, কিন্তু তার পরনে সালোয়ার কামিজ ছিল, কিন্তু সেখানে তার ছিল শাড়ি পরা।
মানে
উদ্ধার করছে তখন দেখলো সে শাড়ি পরা। বাসার মানুষ বিষয়টা আর কি বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি হয়েছে নাকি, এরকম কেন হইলো।
তো এই টোটাল স্টোরিটা থেকে আমরা বেশ কিছু পয়েন্ট অফ ভিউ পেয়েছি, হয়তোবা এখানে কিছু প্রতারণার ফ্যাক্টর ছিল, হয়তোবা ছেলেটার মনে অনেক কষ্ট ছিল, কষ্ট থেকে যে চলে গেছে, মেয়েটার মনেও হয়তোবা অন্যরকম কোন চিন্তা ছিল। আমরা তো জানি না, এমন তো হতে পারে যে মেয়েটা কাউকেই প্রতারণা করেনি, মেয়েটাকেই 10টা ছেলে প্রতারণা করেছে বা প্রতারিত হয়েছে 10 জনের কাছে, এমনও হতে পারে। আমরা যেহেতু অরিজিনাল ঘটনা জানি না, আমরা মেয়েটাকে বা ছেলেটাকে কাউকেই দোষী সাব্যস্ত করব না। তবে এতটুকু সবাইকে বলতে চাই, প্রত্যেকজনকে, যে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি শাড়ি এবং সম্পর্ক দুটোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এই গাড়িতে যে ঘটনাটা ঘটেছে এটা রিক্সায় অনেক ঘটে, অনেকেই গলা পেঁচিয়ে এভাবে মৃত্যু হয় এবং এই কারণে সবাইকেই একটু বেশি সাবধান থাকতে হবে। ওয়েল, অনেকগুলো অদ্ভুত এবং একটু অন্যরকম ধরনের ঘটনা ডরের সাথে শেয়ার করার জন্য রিয়াজ, তোমাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
তো বন্ধুরা, এতক্ষণ শুনলাম একজনের গল্প, এখন আবারও আরেকজনের কাছে চলে যাব এবং তিনি একজন কবি, তিনি লেখালেখি করেন, গল্প লেখার চেষ্টা করেন, মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করেন। আসলে এই জিনিসগুলো তো চেষ্টা করে পারা যায় না, যার ভেতরে উপরওয়ালা দিয়ে দেন তার ভেতর থেকেই বের হয়ে আসে। তো যাই হোক, তার পরিচয় কিছুটা আমি দিয়ে দিলাম, বাকিটা তার কাছ থেকেই জানবো। সত্যেন ভাই, কেমন আছেন?
জি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
এই তো ভালো আছি। তো সত্যেন ভাই, আমাদের শ্রোতাদের জন্য আপনার পরিচয়টা, আপনি কি করছেন এখন?
আমার নাম সত্যেন্দ্রনাথ দত্ত, আমি LLB-তে অনার্স করছি আর পাশাপাশি লেখালেখি করছি। মানে আমার কবিতা, গান, গল্প মোটামুটি লেখা আছে। তো একটা নিউজ দিয়ে রাখছি, আমার লেখা 10টা গানের একটা অ্যালবামের কাজ চলছে, ওটা পয়লা বৈশাখে রিলিজ হবে।
আচ্ছা আচ্ছা।
মূলত আজকে আমি যে ঘটনাগুলো বলবো, আমার ইচ্ছা আছে যে পরবর্তীতে কোন এক সময় এটা আমি লিখিত আকারে বের করব,
বই আকারে প্রকাশ
করব, বই আকারে প্রকাশ করব। ইয়েস।
আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বন্ধুরা, আমরা কিন্তু এটাও জেনে নিলাম যে আজকে আমরা সত্যেন ভাইয়ের কণ্ঠে যেই সত্য ঘটনাগুলো শুনব, সেই ঘটনাগুলো আবারও পরবর্তীতে সম্ভাবনা আছে যে লিখিত আকারে বই হিসেবে বের হবে। তো তখন ওই বইগুলো যদি কেউ পড়ে এটা চিন্তা করেন যে এবিসি থেকে ঘটনা নিয়ে বা ডর থেকে ঘটনা নিয়ে কেউ একজন বই লিখছে, তাহলে বুঝবেন যে কেউ একজন না, সেই সত্য ঘটনাগুলো স্বয়ং সত্যেন ভাই লিখছেন। যাই হোক, তো আমরা সময় বেশি নষ্ট করব না। সত্যেন ভাই, আমরা প্রথমেই আপনার কাছ থেকে আপনার নিজস্ব কোন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা শুনতে চাই।
শিওর, আসলে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটা ঘটনা।
আচ্ছা, এটা কবে ঘটে?
এটা 2006 সালে।
2006, এবং কোথায়?
এটা হচ্ছে আমার গ্রাম বগুড়া জেলার ধুনট থানার মহেশুরা নামক গ্রাম।
আচ্ছা।
আমার বাড়ি থেকে ধুনট থানা শহরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার।
আচ্ছা।
এই 11 কিলোমিটার রাস্তার মাঝখানে আমার বাড়ি থেকে মোটামুটি 1.5 কিলো দূরে ইসামতি নামক একটা নদী আছে।
আচ্ছা আচ্ছা।
এই নদীটার পাড়ে মূলত ঘটনাগুলো ঘটেছে।
তাহলে চলুন সত্যেন ভাই, আমরা সরাসরি একদম ওই সময়টাতে 2006 চলে যাই।
ওকে। তো আমি একটা কাজে গিয়েছিলাম আমাদের থানা শহরে। থানা শহর থেকে আসতে আমার রাত হয়ে গেছে, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশে বিজলি চমকাচ্ছে। তো স্বাভাবিক কারণে গ্রামের মধ্যে রাত্রি সাধারণত 9টা-9টার দিকে রিক্সা ভ্যান বা কোনো যানবাহন পাওয়া মুশকিল। তার মধ্যে যখন বৃষ্টি পড়ে তখন সবাই তো আরামায় এসে থাকে, কেউ বের হতে চায় না। তো আমি অনেক কষ্ট করে সেই 11 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার একটা ভ্যানে আসলাম।
আচ্ছা।
আসার পরে ওখান থেকে আরো 6 কিলোমিটার যেতে হবে আমার বাড়িতে।
আচ্ছা।
তো যাওয়ার সময় কোনো যানবাহন পেলাম না, কি করলাম, মনের সাহসের উপর ভর করে আমি হেঁটে রওনা হলাম।
তখন কয়টা বাজে রাত?
তখন মোটামুটি 9:30।
৯:৩০ মানে গ্রামের ওদিকে
অনেক রাত। তো আসতে আসতে একটা গ্রাম, সোনামুখী নামক গ্রামটা আমি পার হলাম। পার হওয়ার পরে অনেক বড় একটা পাথার, আমাদের ওদিকে পাথার বলে, মানে জনশূন্য এলাকা। তো সেখান দিয়ে এমনি ভৌতিক গল্প ওইখানকার অনেক শোনা গেছে,
মানে গুজবের মতন ঘটনা এখানে অলরেডি আছে,
অনেক অনেক ঘটনা, অনেক রটনা শোনা গেছে। তো যাই হোক, আমি যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছে যে পিছন থেকে কেউ একজন আসছে। আমি জোরে জোরে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে সেও খুব জোরে জোরে হেঁটে আমার সাথে চলার চেষ্টা করছে। তো যখন আওয়াজটা স্পষ্ট আমি কানে শুনতে পেলাম, তখন আমি আস্তে আস্তে হাঁটার গতিটা কমিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে সেই হাঁটার গতিটাও কমে যাচ্ছে,
মানে আওয়াজ যাকে অনুভব করছেন পেছনে,
যাকে অনুভব করছি
তারও হাঁটার গতি কমে গেছে বলে আপনার
মনে হচ্ছে। আমি এক সময় দাঁড়ালাম, দেখি সেই পথ চলা মানে সেই আওয়াজটাও থেমে গেল। তো যাই হোক, আমি এভাবে যাচ্ছি, যেতে যেতে সামনে সেই পাথার পার হয়ে সামনে আর একটা গ্রাম আছে, চরভানুডাঙ্গা নাম, সেই গ্রামটাও আমি পেরিয়ে গেলাম। যাওয়ার পরে দুই পাশে বাঁশঝাড়, মাঝখানে রাস্তা, এরকম একটা জায়গা। তো ওই বাঁশঝাড়ে মানে আমার যেদিনের এই ঘটনা তার মোটামুটি 1.5 মাস আগে, ওখানে একটা ডাকাতকে একদল গ্রামবাসী মেরে ফেলছিল। তার কবরটা দেওয়া হয়েছিল সে বাঁশঝাড়ের ভিতরে,
যে দুই বাঁশঝাড়ের মাঝখানে
মাঝখানে আমি যাচ্ছি।
কবরটা
আমি যেদিকে যাচ্ছি তার ডান পাশে কবরটা ছিল, রাস্তার ডান পাশে কবর ছিল। তো আমি হঠাৎ দেখলাম ঠিক আমার সামনে, মানে আমি কবরের কাছাকাছি যখন গেছি তখন দেখলাম রাস্তার বাম পাশ থেকে কোনো একজন ব্যক্তি, চেহারা টেহারা কিছু দেখা যায় না, হঠাৎ দৌড়ে আমার সামনে দিয়ে সেই কবরে গিয়ে দাঁড়ালো। কবরের উপর গিয়ে দাঁড়ানোর পরে দেখি সে আর কেউ নাই, সে লোক আর নাই, উধাও হয়ে গেছে,
কবরের উপরে গিয়ে দাঁড়িয়েছে,
কবরের উপরে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে আর নাই, উধাও হয়ে গেছে। তো মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে কি করবো ভাবতে পারছিলাম না। তারপরও মানে পথ চলতে থাকলাম, যেহেতু আমাকে যেতে হবে। তো যেতে যেতে খানিক দূরে আবার অনেকটা রাস্তা আছে যেখানে দুই পাশে বাড়ি ঘর কিছুই নাই, কোনো লোকজন নাই, যেহেতু বিজলি চমকাচ্ছে, বিজলি চমকালে অনেক দূর পর্যন্ত দেখা যায়।
আচ্ছা।
ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমি ভিজে গেছি। তো আমি এমনিতে শীতে কাঁপছিলাম, ভয়ে আরো বেশি কাঁপছিলাম।
আচ্ছা।
যেতে যেতে আমি ঠিক নদী পাওয়ার আরেকটু আগে একটা বট গাছ আছে, সে বট গাছের কাছে গেলাম, দেখলাম যে ওইখানে মানে ওইখানে মনে হচ্ছে যে কোন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাও দাঁড়িয়ে আছে এইভাবে যে সে মাটিতেও না গাছেও না,
মাঝখানে মানে শূন্যে ভাসছে বলতে চাচ্ছেন?
শূন্যে, আসলে শূন্যে ভাসছে নাকি সে গাছ আঁকড়ে ওখানে আছে এটাও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম না।
রাতের অন্ধকারে যতটুকু দেখা যায়
যতটুকু
যে সে ঠিক গাছের উপরেও না আবার মাটিতেও না,
মাটিতেও না। হ্যাঁ, এই অবস্থায় দেখলাম তো, দেখার পরে আমার তো ভয়ে মনে হচ্ছিল যে গায়ের রক্ত হিম হয়ে যাচ্ছে।
অলরেডি তো আপনি কবরের স্থানের সামনে একটা দৃশ্য দেখেছেন, তার উপরে শুরু থেকেই মনে হচ্ছে কেউ একজন পেছনে হাঁটছে, তো ওই সিন দেখে আপনি আরো ভয় পেলেন?
আরো ভয় পেলাম। তো যাই হোক, নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম।
আচ্ছা,
নদীর পাড়ে গিয়ে দাঁড়ানোর পরে দেখলাম যে নৌকা নদীর ওপারে, নৌকাটা সাধারণত এপারেই থাকে কিন্তু তখন নৌকাটা নদীর এপারে নাই, নদীর ওপারে।
আচ্ছা,
তো আমি মাঝিকে ডাকলাম, বেশ কয়েকটা ডাক দিলাম, মানে আমার গায়ে যত জোর আছে সবগুলো জোর আমি একত্রিত করে সে মাঝিকে ডাকলাম, কিন্তু মাঝির কোনো সাড়া শব্দ পেলাম না। তো হঠাৎ বিজলির চমকানিতে আমি ঠিক নদীর পার বরাবর বাম দিকে তাকালাম। বাম দিকে তাকিয়ে দেখলাম যে অনেক লম্বা একটা লোক আসছে, লোকটা একদম পা থেকে মাথা পর্যন্ত সাদা, মনে হলো যে কোনো হুজুর আসছে, মাথায় পাগড়ি আর জুব্বা টুব্বা পরা সম্পূর্ণ সাদা। তো উনি বাম দিক থেকে হেঁটে হেঁটে আসছে একদম নদীর কিনার দিয়ে,
তীর ঘেঁষে,
একদম তীর ঘেঁষে, মানে একদম পানির উপরে, মানে ওটাতে ঢালু জায়গা, তারপর উনি সেখান দিয়ে আসছে।
আচ্ছা,
মানে খুব দ্রুত আসছে। তা আমি ভয় পেয়ে গেলাম, আর তখন আমার অবস্থাটা এমন ছিল যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 200-250 মিটার দূরে ডান দিকে আপনার শ্মশানঘাট।
আচ্ছা,
আর পিছন দিকে তো আমি সেই বটগাছটা পার হয়ে আসলাম, সেই রাস্তা
ওই বাঁশঝাড় বটগাছ।
হ্যাঁ, বাঁশঝাড় সেই বটগাছ সেই রাস্তা।
আর বাম দিক থেকে
উনি আসছেন, আর সামনে তো আমার নদী, আমি কোন দিকে যাব?
পুরো আটকে গেছেন আর কি,
পুরো আটকে গেছেন। আমি মানে এমন একটা স্তম্ভিত হয়ে গেলাম যে আমি ওখানে ভয়ে কেঁদে ফেললাম, আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমি ওখানে বসে পড়ছি, মানে বসে পড়ছি, আমি কেঁদে ফেলছি।
তো হঠাৎ সেই লোকটা আসছে গিয়ে,
হ্যাঁ সেই লোকটা আসছে, আমি আবার ওদিকে তাকাই, দেখি হ্যাঁ সেই লোকটা আসছে। তো আমার মানে এমন অবস্থা হলো যে আজ বোধহয় আমি শেষ। তো উনি এসে মোটামুটি আমার কাছ থেকে 1.5-2 হাত দূরে দাঁড়ালেন, আমার কাছে আসলেন না। তো এসে উনি আমাকে,
আপনি তার চেহারা দেখতে পেলেন?
বিজলির মানে আকাশে যে
বিদ্যুৎ
চমকাচ্ছে সেই চমকানিতে আমি তার চেহারা মানে খুব ভালোভাবে দেখতে পাইনি, কেননা উনি আমার চেয়ে অনেক লম্বা। তো মাথা উপর দিকে দিয়েও তার চেহারাটা ঠিক মতো আমি বুঝতে পারছিলাম না। উনি খুব গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছে।
গভীরে ঢুকে যাচ্ছি রাত বাড়ার সঙ্গে সঙ্গে। ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিবরিয়া আপনার সঙ্গে স্টুডিওতে অন দ্য স্পটে সুমন ও রেহান সাউন্ডে লোবান। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সচিবকে। 4 মিনিট পর আবারও ফিরে আসব তাদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন অধিভৌতিক ঘটনায়। যারা আমাদের সাথে ডরে যোগ দিতে চান জীবনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা নিয়ে, প্লিজ আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 0961389289। ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, এছাড়াও চলে আসতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে আমার ফ্যান পেজেও www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ডর আপনি অথবা খোলা রাখুন ঘরের মধ্যে একলা অথবা কাউকে সহ, একেবারে শুনশান নিরবতা, নিশ্চুপ অন্ধকার শুনছেন এবং শুনতে থাকুন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবকে। আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
মাথা উপর দিকে দিয়েও তার চেহারাটা ঠিক মতো আমি বুঝতে পারছিলাম না। উনি খুব গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছো। আমি বললাম ধুনট থেকে। তো বলছে এত রাত করছো কেন? তো বললাম গাড়ি পাইনি, হেঁটে হেঁটে আসছি, আমার আসতে দেরি হয়ে গেছে, তার মধ্যে এই বৃষ্টি বাদলের দিন। তো উনি বললেন যে কি ব্যাপার, নৌকা আসে না, মাঝি আসে না? তো বললাম যে না, মাঝি তো আসছে না, আমি ডাকলাম। মানে আমি কিন্তু তখন অনেকটা সাহস পাইছি, কেননা উনার গা থেকে একটা সুগন্ধি বের হয়েছে।
আচ্ছা,
সেই সুগন্ধিতে আমার মনে কেন যেন অনেক শক্তি এসে পড়ছে।
আচ্ছা আচ্ছা, সাধারণত এই ধরনের মানে ব্যাপারগুলো যখন ঘটে, বাজে জিনিস যখন আশেপাশে থাকে তখন বাজে গন্ধই পাওয়া যায়।
বাজে গন্ধ
তো সুগন্ধ পেয়ে আপনার বোধহয় মনে হচ্ছে যে কোনো একটা কিছু পজিটিভ।
আসলে আমি এটাই ভাবছিলাম যে বোধ হয় মানে উপরওয়ালা আমার জন্য কোনো একটা কিছু পাঠাইছে আমাকে সাহায্য করার জন্য, এটা আমার মনে হয়েছিল। তো যাই হোক, আমি বললাম যে মাঝি তো আসছে না। তো উনি কি করলেন, মানে স্বাভাবিক ভাবেই মাঝিকে ডাকলেন। উনি অনেক গম্ভীর কণ্ঠ মাঝিকে ডাকলেন, একটা ডাকি দিয়েছেন, মানে বললেন যে নৌকাওয়ালা ভাই এদিকে আসো, আমাদের নিয়ে যাও, আর কোনো কথা বললেন না। আমি মনে মনে ভাবলাম যে এটার চেয়ে অনেক জোরেই তো আমি ডাক দিয়েছি, কিন্তু মাঝিতে কোনো সারা শব্দ দেয় নাই। তো হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি যে নৌকাটা আসছে।
মানে সাধারণভাবে উনি তো মানে আপনার কথা অনুযায়ী যা বুঝলাম যে আমরা এই যে এখন আমরা যেভাবে কথা বলছি,
এখন যে
অনেকভাবেই বলেছেন নৌকাওয়ালা ভাই এদিকে আসে,
বা এর চেয়ে একটু জোরে হতে পারে,
কিন্তু আপনি তো চিৎকার করেছেন।
আমি তো চিৎকার করেছি,
তাও তো কেউ সাড়া দেয়নি।
না, তো যাই হোক, যখন দেখলাম যে নৌকাটা আসছে, মানে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, তখন আমি তাকিয়ে দেখি যে নৌকার উপরে মাঝি বসে আছে এবং মাঝির মাথায় গামছার মতো কোনো একটা ন্যাকড়া উনি এভাবে ঝুলায় রাখছে, তার মাথা মানে মুখটা দেখা যাচ্ছে না, আর উনি মাথাটা নিচ দিক দিয়ে আছে, মাঝিটা মাথা নিচ দিক দিয়ে আছে। তো নৌকা আসলো, মাঝি কোনো কথা বলল না। উনি সেই হুজুর আমাকে বললেন যে চড়ো। আমি নৌকায় চড়লাম, উনিও পরে চড়লেন। চড়ে যাই হোক, আমরা নদী পার হলাম। নদী পার হওয়ার পরে আমরা
সময়টুকুতে আপনাদের মধ্যে কোন রকম কথা
আর কোনো কথা না,
মাঝির মুখে কোনো কথা
না, কেউ কোনো কথা
মাথা ঢেকে রাখছে।
হ্যাঁ, মাঝি তখনও মাথা ঢেকে রাখছে এবং মাথা নিচ দিক দিয়ে রাখছে,
হাত চলছে তার।
হ্যাঁ, শুধু তার হাত চলছে। যাই হোক, আমরা নদীটা পার হলাম। নদী পার হয়ে আমরা যখন মানে নদীর ঢালটা দিয়ে উপরে উঠলাম, ওঠার পরে ওখানে দুটো দোকান আছে, দুটো দোকানের বাম পাশ দিয়ে একটা রাস্তা, ডান পাশ দিয়ে একটা রাস্তা, দুই রাস্তায় গিয়ে একটা রাস্তাতে উঠছে।
আচ্ছা,
এক জায়গা থেকে মানে পশ্চিম দিক যাওয়া হয়, আর আমি যেখান দিয়ে গেছি সেখান থেকে আমি সোজা দক্ষিণ দিকে যাব। তো আমি ওইখানে গিয়ে মানে ওটা মোড় বলে আর কি, ওই মোড়ে গিয়ে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার হঠাৎ মনে হলো যে কি ব্যাপার, উনার তো কোনো পরিচয় আমি জিজ্ঞেস করলাম না, উনি কোথা থেকে আসছেন, কি সমাচার,
এই সময় এত রাত্রে আপনি না হয় আটকে গিয়েছিলেন, উনি আসলো কোথা থেকে,
উনি আসলো কোথা থেকে, আর উনার এত আস্তে কণ্ঠ শুনেও মাঝিটা কিভাবে আসলো,
এই ব্যাপারটা আপনাকে খুব ধাক্কা দিয়েছিল
এই ব্যাপার। হ্যাঁ, আমার মনে খুব আন্দোলন সৃষ্টি করলো। আর একটা কথা অবশ্য আমি মানে মিস করেছি, সেটা হচ্ছে আমরা যখন নৌকাটা পার হলাম তখন আমি পকেট থেকে দুজনের ভাড়া হিসেবে 10 টাকা বের করে মাঝিকে দিলাম। তো মাঝি টাকা নেয় না, হাতও বাড়ায় না। তখন উনি আমাকে বললেন, মানে হুজুরটা আমাকে বললেন যে টাকাটা নৌকার উপর রেখে আসো।
আচ্ছা,
তো আমি নৌকার উপর রেখে আসলাম। যাই হোক, আমি যখন গিয়ে ওই মোড়ে দাঁড়ালাম তখন আমি খেয়াল করলাম যে দেখি তো হুজুর কোন দিকে যায়। তো মানে 2-5 মিনিট হয়ে যায়, হুজুর আর রাস্তায় ওঠে না। তো এর মধ্যে ওইখানে একটা দোকান ছিল, ওই দোকানে একটা লোক থাকতো আমার পরিচিত। তো হঠাৎ উনি বের হলেন।
আচ্ছা,
বের হয়ে টর্চ লাইট মারছেন আমার দিকে, মারার পরে জিজ্ঞেস করলেন কে। তো পরে আমাকে দেখে বললো যে কি ব্যাপার এত রাত্রে। আমি বললাম যে এরকম আটকে গেছিলাম, আমাকে চেনে। তো পরে উনাকে বললাম যে আমরা কাকা বলি, বললাম যে কাকা আপনি, তো বললো যে হ্যাঁ আমি একটু মানে প্রকৃতির ডাকে সারা দিতে উনি বেরোয়েছেন।
আচ্ছা,
তো বললাম কাকা আপনি তো ওদিকে যাচ্ছেন, দেখেন তো ওই দোকানের আড়ালে কেউ আছে নাকি। তো তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, মানে উনি এতটা মাফ করেন নাই। তো উনি ওখান থেকে ওখানে গিয়ে কাজ সেরে আবার ফিরে আসলেন, সে বললেন না তো ওদিকে তো কেউ নাই বাবা। তো পরে বললেন যে কেন কেউ ছিল নাকি। তো বললাম যে হ্যাঁ একজন মানুষ আমার সাথে পার হলো, কিন্তু লোকটা কোন দিকে গেল। তো তখন উনি বলতেছেন যে তুমি ভয় পাইছো। তো বললাম না ভয় পাইছিলাম, কিন্তু উনি আসার পরে কেন যেন অটোমেটিক আমি সাহস
চলে আসে।
তো উনি আমাকে একটা কথা বলছিলেন, মানে নৌকা থেকে পার হয়ে যখন আমরা ঘাটের ঢালটাতে যখন উঠি তখন উনি আমাকে বলছিলেন যে যাও এক মনে বলো যে আল্লাহ রক্ষাকর্তা, আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এই কথাটাই উনি শুধু বলছিলেন। তো আমি
এই একই কথাটাকে আরবিতে কি বলে?
জি আরবিতে, উনি আরবিতে না আমাকে বাংলায়
বলেছেন।
জি বাংলায় বলেছেন।
এটা হয়তো অনেকে জানে, বেশিরভাগ মানুষই জানে, তাই আমি বলে রাখছি। এই কথাটা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
কোনো মাবুদ নাই।
এই কথাটাই তো উনি আপনাকে বলেছিলেন, তাই না?
জি।
আচ্ছা, তারপর?
তো যাই হোক, আমি তার সেই কথাগুলো আওড়াতে আওড়াতে উনি আর একটা কথা বলেছিলেন যে তুমি শুধু সামনের দিকে যেতে থাকো, পিছনে যা হয় হোক।
এগুলো সব আপনাকে কখন বলে? যখন আপনি নৌকা থেকে নামছেন?
নৌকা থেকে যখন নামলাম এবং ওই ঢালে উঠে, মানে ঢাল যখন বেয়ে উঠছি দুইজনে, তখন উনি এই কথাটা বলছেন।
আচ্ছা,
শুধু ওই কথাটা বলছেন আর বললেন যে পিছনে যা হয় হোক, তুমি তাকায়ও না। তো পরে আমি ওখান থেকে আবার রওনা হলাম। আসার পরে মানে রাস্তার মাঝখানে, এদিকে আমাদের ওদিকে তো মানে অনেক জায়গা একদম ফাঁকা ফাঁকা পড়ে থাকে, দেখা যায় এখানে একটা গ্রাম, তো এক দেড় কিলোমিটার দূরে আর একটা গ্রাম, তো এরকম রাস্তা। তো যেতে যেতে এক জায়গায় হঠাৎ একটা পাখি বা বাদুর হতে পারে, যাওয়ার সময় আমার বাম কানে মনে হয় তার পাখার একটা বাড়ি লাগছে।
আচ্ছা,
আমি চিন্তা করলাম যে উনি যেহেতু আমাকে বলছে যে যা হয় হোক পিছনে তাকায় না, আমি এক মনে তার সে কথাগুলো বলতে বলতে আমি যাচ্ছি। তো আমার বাড়ি থেকে আরেকটু দূরে আর একটা অনেক বড় বাঁশঝাড় আছে, আমরা অনেক শুনেছি যে ওখানে অনেক লোক ভয় পেয়ে মারা গেছে। তো সেই বাঁশঝাড়ের মাঝখানে অনেক বড় বড় দুটো শিমুল গাছ আছে। তো আমি যখন শিমুল গাছ দুটো পার হচ্ছি, তখন হঠাৎ মনে হলো যে একটা ডাল ভেঙে পড়লো, মনে হয় আমার মাথার উপরে পড়তেছিল, কিন্তু আমি পার হয়ে গেছি, ডালটা পিছনে পড়লো।
আমি শব্দ পাইলেন?
আমি শব্দ পেলাম মানে একদম স্পষ্ট।
আচ্ছা,
তো আমি তাও তাকালাম না, না তাকিয়ে আমি সোজা চলে গেলাম। তো আমার বাড়িতে যখন গেলাম তখন মোটামুটি রাত্রি 11:30 বা 12:00 কাছাকাছি এরকম সময় আমি বাড়িতে গেলাম।
আচ্ছা,
তো পরে দেখি যে মা বসে আছে, মাকে বললাম, তো মা আমাকে সাথে করে নিয়ে পাশের বাড়িতে গেলেন। আমার এক মানে বড় ভাই বলতাম, উনি এই বিদ্যাটাতে খুব পারদর্শী ছিলেন। তো উনাকে যখন,
কোন বিদ্যাটাতে?
মানে এই যে মানে ভৌতিক বিষয় আর কি, এই যে
তার অনেক অভিজ্ঞতা ছিল,
মানে উনি আর কি খুব ইরেজি টবিরেজি করতেন।
আচ্ছা আচ্ছা।
তো মা বললেন যে চল উনার কাছে যাই। তো উনার কাছে গেলাম, উনি ঘটনাটা আমার কাছে শুনলেন, চোখ বন্ধ করে ঘটনাটা শুনলেন, শুনে বললেন যে যা তোর ভাগ্যটা অনেক ভালো, যার ফলে তোকে, উনি সাধারণ কেউ ছিলেন না, উনি তোকে বিপদ থেকে রক্ষা করছেন।
Fantastic, fascinating একটা ঘটনা শুনলাম। বাট একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে সত্যেন ভাই, নৌকায় ওঠার পরে তো আপনি ওনার চেহারা দেখতে পেয়েছিলেন?
ওই প্রথমে বললাম না, উনি তো আমার থেকে অনেক লম্বা ছিলেন।
আচ্ছা,
আমি যে তার চেহারা, আর উনি এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেন আমি তার সবসময় সামনে থাকি আর উনি আমার পিছনে থাকেন।
আচ্ছা,
এই কারণে ওনার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পারিনি।
অলরাইট, তাহলে সত্যেন ভাই এটা ছিল আপনার প্রথম অভিজ্ঞতা। তো সত্যেন ভাই, আপনার একটা অভিজ্ঞতা জানলাম মাত্র, তো আর কোন এই ধরনের অভিজ্ঞতা?
হ্যাঁ, আরো অভিজ্ঞতা আছে। তো আমি এখন যে অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমিও উপস্থিত ছিলাম, কিন্তু ঘটনাটা ঘটেছিল আমার বড় ভাইয়ের সাথে।
আচ্ছা,
বড় ভাই এবং আমার ছোট ভাই।
আপনারা তিন ভাই?
আমরা চার ভাই, কিন্তু মানে দ্বিতীয় নাম্বার ভাই, অর্থাৎ আমার মেজো ভাই এবং আমার ছোট ভাই, আমি হচ্ছি সেজো।
আচ্ছা,
তো আমার মেজো ভাই এবং আমার ছোট ভাই দুজনে মিলে, আপনারা জানেন যে গ্রামে সাধারণত ডাঙ্গুলিটা বেশি খেলে,
রাইট?
তো এই ডাঙ্গুলিতে আমরা সাধারণত বুঝি যে বড় একটা কাঠি থাকে এবং ছোট একটা কাঠি থাকে। তো বড় ভাই আর ছোট ভাই দুজন যখন খেলছে, তখন ছোট ভাই ছোট কাঠিটাকে ঢিলা দিছে, বড় ভাই বড় কাঠি দিয়ে ছোট কাঠিটাকে, হ্যাঁ, মানে বাড়ি দিছে, পিটন দিছে। দেওয়ার পরে ছোট কাঠিটা গিয়ে আমাদের যে টিনের বাউন্ডারি করা ছিল বাসাটা, সেই বাউন্ডারির ওপারে গিয়ে পড়েছে, ঠিক পূর্ব দিকে। তো ওখানে পড়ার পরে দুই ভাই দৌড়ে গেছে যে সেটা ওটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওটাকে আর পায়নি। না পাওয়ার পরে, মানে ওখানে অনেক বেশি যে জঙ্গল থাকা তাও ছিল না, মোটামুটি পরিষ্কার জায়গায় ছিল, কিন্তু সেটাকে আর খুঁজে পেল না।
মানে ওই জিনিসটা খুঁজে পাওয়ার মতন জায়গায় ছিল?
হ্যাঁ, খুঁজে পাওয়ার মতন জায়গায় ছিল, কিন্তু খুঁজে পেল না। তো তখন বড় ভাই হঠাৎ করে বললেন আমার ছোট ভাইকে যে ভাই চল তাহলে আমরা আর না খেলি, না খেলে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করি।
আচ্ছা,
তো দুজনে গেল, গিয়ে গোসল করলো, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছে, হঠাৎ তাদের দুজনেরই জ্বর, জ্বর মানে মুহূর্তের মধ্যে প্রচন্ড জ্বর, মানে এমন অবস্থাতে ডাক্তার ডাকতে হয়েছে।
এত মানে কম সময়ের মধ্যে
এত কম সময়ের মধ্যে এত সিরিয়াস জ্বর হয়ে গেছে?
মানে যাদের জ্বর টর আসার অবস্থা থাকে তারা অ্যাটলিস্ট খেলতে যাওয়ার মতন অবস্থায় তো থাকে,
অবস্থা থাকে না,
তারা খেলছিল পূর্ণভাবে, হঠাৎ করে এই পর্যায়ে জর্জের ডাক্তার
ডাকতে হয়েছে।
তারপর কি হলো, ডাক্তার কি বললো?
তো পরে ডাক্তার এসে ডাক্তার পরীক্ষা করে বললো যে জ্বর তো 100 ডিগ্রির উপরে চলে গেছে।
আচ্ছা,
এই মুহূর্তে বেশি বেশি পানি ঢালো এবং এই ওষুধগুলো দিলাম, ওষুধগুলো খাওয়াও।
আচ্ছা,
তো ডাক্তার বেশ ওষুধ টষুধ দিয়ে গেলেন। তো উনারা যেহেতু গোসল করছিলেন, তারপরও উনাদের মাথায়, দুই ভাইয়ের মাথায় পানি ঢাললাম, আমার মাও ছিলেন ওই বাসায়, মা একজনকে পানি ঢাললো, আমি একজনকে পানি ঢাললাম।
আচ্ছা,
তারপরে উনাদের ওষুধ খাওয়ালাম, মানে উনারা যতটুকু আর কি সাধ্যমতো উনারা উঠে ওষুধ খেলেন। খাওয়ার পরে মানে উনারা আর বিছানা থেকে উঠতে পারলেন না, উনারা মানে বিছানাতে শুয়ে থাকলেন। তো সেদিনটা ছিল শুক্রবার, তো শুক্রবারে সারা রাত গেল, মানে দিন গেল, সারা রাত গেল, শনিবারে সারা দিন গেল, তাদের জ্বর একটুও কমে নাই।
আচ্ছা,
তো চিন্তা করলাম যে মানে মা বলল যে শনিবারেও তো মোটামুটি মানে সরকারি ছুটি থাকে আর সবগুলো ডাক্তার পাওয়া যায় না, শুধু ইমার্জেন্সি খোলা থাকে, তাহলে আমরা দেখি আজকে রাতটা দেখি। ডাক্তারকে আবার ডাকা হলো, তো ডাক্তার বললেন যে এই ওষুধে তো জ্বর কমার কথা, তো যেহেতু জ্বর কমে নাই তাহলে তোমরা এক কাজ করো, কালকে ওদেরকে হসপিটালে নিয়ে যাও।
আচ্ছা,
তো বললাম ঠিক আছে। তো শনিবারে রাত্রে মোটামুটি 1:30-1:30 দিকে মা মাঝখানে বসে আছে, আমি শুয়ে পড়ছি, ঘুমায়া পড়ছি, মানে বসে থাকতে থাকতে আমি ঘুমায়া পড়ছি, আর মা দুই ভাইয়ের ঠিক মাঝখানে বসে আছে, মায়ের তো ঘুম ধরে না। তো মা দুই ভাইয়ের মাঝখানে বসে থেকে হঠাৎ অনুভব করলো যে আমাদের ঠিক দরজার বাইরে একজন লোক মনে হয় গড়াগড়ি করতেছে আর গোঙানির আওয়াজ।
আচ্ছা,
তো মা খাট থেকে নেমে ওই নিচ দিয়ে দরজার নিচ দিয়ে দেখা যায়, উনি দরজার নিচ দিয়ে তাকালেন, তাকায় দেখতেছেন যে হ্যাঁ, একটা লোকের মানে বড় বড় চুল এবং চুলগুলো জটা পাকানো।
আচ্ছা,
মা স্পষ্ট দেখতে পেলেন, মা বুঝতে পারলেন যে ঘটনাটা মনে হয় এইরকম একটা বিষয়।
কি ওখানে বসেছিল
লোকটা বসেছিল না, লোকটা গড়াগড়ি করতেছিল,
মানে উঠানে
উঠানে ঠিক দরজার সামনে, দরজার একবার এদিকে আবার ওদিকে,
গঙ্গানোর শব্দটা তো নিশ্চয়ই তার,
গঙ্গানোর শব্দটা তার কাছ থেকে আসছে। তো মা পরে বিষয়টা বুঝতে পেরে মা তাকে অনেক অনুনয় বিনয় করলো, অনেক হাতজোর করছে, যে মানে মা বলছে এভাবে যে বাবা, ওরা ছেলে ফেলে মানুষ, ওরা না বুঝে একটা অন্যায় করছে, আমি জানি না
কি অন্যায় করেছিল, আমরা তো এই ব্যাপারটা ঠিক বুঝলাম
আসলে অন্যায়টা কি এটা স্পষ্ট না, অন্যায়টার মধ্যে এই অন্যায়টা হচ্ছে যে ওইখানে একটা কবর ছিল, সেই কবরের উপর গিয়ে তার সেই মানে ছোট কাঠিটা পড়েছিল।
আচ্ছা,
বড় জোর এটাই হচ্ছে অন্যায়।
এবং আমার মনে হয় এটাও হতে পারে যে তারা হয়তো না বুঝে কবরের উপরে উঠে গিয়েছিল বা
হতে পারে। তো যাই হোক, উনি যে ব্যথা পাইছেন এই ধরনের আর কি একটা মানে অনুভূতি প্রকাশ করতেছে। তো যাই হোক, মা অনেক অনুনয় বিনয় করলো, মা বললেন যে দেখেন, উনারা তো ছোট মানুষ, না বুঝে অন্যায়টা করছে, তো আপনি ওনাদের মাফ করে দেন, এর পরবর্তীতে আর এরকম ভুল হবে না।
আচ্ছা,
তখন উনি মানে উঠে দাঁড়ালেন, মা তো ওখানে বসেছিলেন দরজার এই পাশে, মা বসেছিলেন, উনি উঠে দাঁড়ালেন, মনে হয় গা ঝাড়লেন হাত দিয়ে, এরকম একটা আওয়াজ হলো। তো তারপরে উনি শুধু বললেন যে তোরা যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে দে। তো তখন
যে বাসায় তখন আপনারা
ছিলেন, হ্যাঁ যে বাসায় আমরা তখন ছিলাম, ওটা তো ভাড়া বাসা ছিল, তো বললেন তোরা তাড়াতাড়ি এই বাসা ছেড়ে দে।
আচ্ছা,
তখন মা বললেন যে ঠিক আছে বাবা, আমরা আগামী 1 তারিখে এই বাসা ছেড়ে দেব, তো আপনি ওদের মাফ করে দেন, আর ওরা মানে ভবিষ্যতে আর এরকম কিছু করবে না, হয়তো আপনি ব্যথা পাইছেন এই কারণে আপনি এরকম করছেন। মানে মা এসব কথা বলছে আর মনে হচ্ছে যে একটা গাছ দিয়ে, একটা ডাল দিয়ে আমাদের ঘরটা ছিল টিনের, টিনের চালাতে মনে হয় জোরে জোরে কেউ ঝাড়ু দিচ্ছে, এরকম একটা অবস্থা। মা এগুলো বলার পরে উনি যাওয়ার সময় ঠিক টিনের চালাতে মানে মনে হয় উনি কোন দিকে গেলেন, বোঝা গেল না, সম্ভবত উপর দিকে গেছেন, এরকম একটা অবস্থা। তো উনি ঠিক টিনের চালাতে এত জোরে একটা পিটন দিছে যে পিটনে আমরা ঘরের মধ্যে যে 4-5 মানুষ ছিলাম সবাই লাফিয়ে উঠছি, উঠে গেছে,
ঘুমিয়েছিলেন,
ঘুম থেকে লাফিয়ে উঠে গেছে, এত জোরে আওয়াজ করছে। তো তারপরে মানে আমরা জিজ্ঞেস করলাম যে মা কি হয়েছে, তো মা বলতেছে যে না কিছু হয় নাই, যা হওয়ার হয়েছে, তোরা ঘুমায় পর।
আচ্ছা,
তো পরে মোটামুটি 10-15 মিনিট পরে হঠাৎ দেখি যে তাদের জ্বর ধীরে ধীরে কমতে শুরু করছে, মানে সর্বোচ্চ 1/2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে টোটাল জ্বর নাই। একদম দুজনে ভালো হয়ে গেছে।
ঠিক যেভাবে হুট করে জ্বরটা এসেছিল সেভাবে
হুট করে জ্বরটা চলে গেল। তারপরে দুই ভাই উঠলো, উঠে মানে মনে হচ্ছে যে ওই দুই ভাই মনে হয় এতক্ষণ শুধু এই দুইটা দিন মনে হয় ঘুমেছিল, ওরা কিছুই বলতে পারে না।
আচ্ছা,
পরে বলতেছে যে মা কি হয়েছে? তো পরে বলতেছে না কিছু না বাবা, তো তোমরা কি বাইরে যাবা? তো বলতেছে হ্যাঁ একটু বাইরে যাই। তো যাই বাইরে যায়, কাজটা সেরে আসলো, এসে খাওয়া দাওয়া করে দুইজনে সুস্থ মানুষ ঘুমায় পড়লো। এই হচ্ছে আমার।
যাই হোক, আমরা আসলে যেটা শুনলাম ওই ব্যক্তিটা কে ছিল এটা জানতে খুব ইচ্ছা করছে।
আসলে আমরা যতটুকু লোকমুখে শুনছি যে ওই ব্যক্তিটা ওই এলাকার মধ্যে নাম করা একটা কবিরাজ ছিল।
আচ্ছা আচ্ছা, আর আপনারা যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা কি ওনারই ছিল?
না, সেই বাড়িটা ওনার ছিল না, ওনার ভাতিজাও এখানে বাড়ি করছিল। চাচার সাথে যে অংশটা পেত সেই অংশ ওই সামনেটা উনি নিয়ে নিছিল, বলছিল তোমরা পিছনে নাও আমাকে সামনে দিয়ে দাও, সেই জায়গাতে ওই বাড়িটা করা ছিল। আর ওই বাড়িতে আর একটা আশ্চর্য বিষয় ছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ কখনোই থাকতো না ওই বাড়িতে। মানে লাইন নিলে দেখা যেত যে 3-4 দিন এরপরে মানে আপনা আপনি লাইন নষ্ট হয়ে যেত, বিদ্যুৎ চলে যেত। ওই বাসায় বিদ্যুতের আলোতে মানে থাকা সম্ভবই হতো না।
এটা কি বেশ কয়েকবার হয়েছে?
এটা অনেকবার হয়েছে,
এবং আমরা প্রায় 6 মাস ছিলাম। বা এই ধরনের কাজ যারা করে তারা কিছুই বুঝতে পারে না,
কিছুই বুঝতে পারে না, না ওনারাও বলতে পারে না কেন বারবার নষ্ট হচ্ছে।
অদ্ভুত এক বাড়িতে আপনাদের বসবাস ছিল, যাই অদ্ভুত অভিজ্ঞতা আপনার হয়েছে। তবে ভাগ্য ভালো যে আপনার ভাই দুজনের জ্বরটা সেরে গেছে। সাধারণত এই ধরনের অনেক ঘটনা আমরা শুনি ডরে অনেক রকম, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে শেষ পর্যন্ত আর ছেড়ে চলে যেতে চায় না, অনেক রকম অনেক ঝামেলা হয়। বাট সামহাও আপনারা যার পাল্লায় পড়েছিলেন তিনি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন আপনার মাকে, এবং তারা হয়তো বাচ্চা ছিল বলেই বড় কেউ ভয় করলে হয়তো বা সেই মাপটা আর
পাওয়া যেত না।
তো সত্যেন ভাই, আপনার কাছে যে আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স গুলো শুনলাম, সচরাচর অনেকেই আমাদের কাছে আসে অন্য কারো ঘটনায় ইন্সপায়ার্ড হয়ে বা বলতে, যে যার সাথে ঘটেছিল সে হয়তো অনেক আগে মারা গেছে বা সেই 67 স্বর্ণের ঘটনা বাস পার। আপনার কাছ থেকে 2006 এর যে ঘটনা শুনলাম এবং আপনার নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডরে এসে আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং যদি আপনার এরকম আরো কোনো এক্সপিরিয়েন্স ভবিষ্যতে ঘটে বা আগে ঘটেছে যে আজকে শেয়ার করতে পারেননি সময়ের লিমিটেশনের কারণে, আশা করব কোনো না কোনো এক সময় আবারও ডট টিমে আপনি আপনার গল্পগুলো শেয়ার করবেন।
অবশ্যই, আর আপনাকে অনেক ধন্যবাদ এবং ডট টিমকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সত্যেন ভাই, থ্যাংকস আলট,
ওয়েলকাম।
ডট চলছে এবং একের পর এক দুর্দান্ত ঘটনা আজকে পাচ্ছি আমরা, এবং আই হোপ এখন যে অপেক্ষা করছে তার কাছে একটা দুর্দান্ত ঘটনাই আমরা পাব। রাঞ্চল, দেরি না করে এবার চলে যাই সজীবের কাছে। এবং সজীবের কাছে চলে যাই বলতে আমি এই জন্যই বলে ফেললাম যে একটু পরেই যখন ও কথা বলা শুরু করবে অনেকেই হয়তো চিনতে পারবে, সজীব ডরে আগেও একবার এসেছিল এবং সজীবের আরও কিছু ঘটনা ছিল যখন সময় স্বল্পতার কারণে সজীব আমাদের সাথে শেয়ার করতে পারেনি। তো আজকে এখানে সজীবকে আমরা আবারও আমন্ত্রণ জানিয়েছি এবং সজীব আজকে যে স্টোরিগুলো শেয়ার করা হয়নি সজীব সেইগুলোই শেয়ার করবে আমাদের সাথে। তো অনেক ধন্যবাদ সজীব দ্বিতীয়বারের মতো ডরে আসার জন্য।
জি ভাই, আপনাদেরকেও ধন্যবাদ এবং ডট টিমকে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য।
ওকে সজীব, এমনিতে তো আমরা তোমার পরিচয় মোটামুটি জানি, আরো একবার আমরা একটু যারা নতুন শুনছে সজীবকে তোমার পরিচয়টা আরো একবার জেনে নিই।
আমি অ্যাকচুয়ালি কুমিল্লা হরমা থেকে এসেছি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারের উপর স্টাডি করতেছি।
ওকে, তো সজীব আমরা ঘটনার দিকে চলে যাই। যে আমি যতটুকু জানি যে তোমার কাছে বেশ কিছু ঘটনা আছে এবং আমি খুব কনফিডেন্টলি বলতে পারি ডর যারা শুনতে যাচ্ছে ভালো কিছু স্টোরি তোমার কাছ থেকে পাবে। তো আমরা শুরু করি, প্রথমে কোন ঘটনাটা শেয়ার করবে?
আজকে আমি যে ঘটনাগুলো শেয়ার করব এই ঘটনাগুলো হচ্ছে আমার খুবই পরিচিত। অ্যাকচুয়ালি ও আমার বড় ভাই কিন্তু চলাফেরা হচ্ছে ফ্রেন্ডের মতো। ওনার নাম হচ্ছে শিপন ভাই, ধানমন্ডি একটা বিখ্যাত একটা হসপিটালে জব করেন, সুপারভাইজার পোস্টে উনি আছেন। এর আগে উনি বিভিন্ন হসপিটাল যেমন ঢাকা মেডিকেলে জব করেছেন, তারপর হচ্ছে ইবনেসিন একটা কনসালটেন্সি ফার্ম ছিলেন শঙ্করে, ওইখানে উনি জব করেন। তো ওই
তার মানে যে ওনার বেশ কিছু ভালো অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতা,
বিশেষ করে আপনার এই হসপিটাল মেডিকেল রিলেটেড এক্সপিরিয়েন্স আর কি। তো যাক, আমি সরাসরি এখন ঘটনা চলে যাই। এই ঘটনাটা হচ্ছে ওনার ওয়াইফ এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ওনার বাসায়। ওনার বাসাটা হচ্ছে হাজারীবাগে প্রাইমারি স্কুলের পাশেই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় আরো একবার, একটু পরে আবারও ফিরব। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতলা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে আমরা জানি। যারা ঘটনাগুলোকে
বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন, তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত, আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনাই বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। ফিরে আসছি ঠিক রাত একটায়। শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে, অনেকেই হয়তোবা হালকা করে কাঁথা মুড়ি দিয়ে কানে হেডফোন দিয়ে ডর শুনছেন, অনেকেই হয়তোবা গ্রুপ করে শুনছেন। ডরে আমরা সবসময় একটি কথা বলি, ডর হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। বাংলাদেশের যে কোনো প্রান্তে ডরের টিম হাজির হয় গভীর রাতে, নিশুতি রাতে, একেবারে সবার অগোচরে আমরা খুব নিশ্চুপে ধারণ করি এই ডর। বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন আমরাও হই, কিন্তু তা এই অনুষ্ঠানে প্রচার করা হয় না। হয় না এই কারণেই হয়তো অনেকেই ডিমোটিভেট হবেন, বিশ্বাসযোগ্যতার প্রশ্নে নাই বা গেলাম। ধীরে ধীরে আবারও ফিরি ঠিক সেখানে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি সিয়াম, রিয়াজ, সত্যায়ন এবং সজীবকে। হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আর জে কি প্রিয়ার সাথে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে লোবান।
শিপুন ভাই, এই ঘটনাটা হচ্ছে উনার ওয়াইফের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনার বাসায়। উনার বাসাটা হচ্ছে হাজারীবাগে প্রাইমারি স্কুলের পাশেই। তো এই ঘটনাটা হচ্ছে আপনার এই লাস্ট রমজানের 3-4 দিন আগে ঘটনাটা। যে ঘটনাটা ঘটে, উনি ওনার ওয়াইফ তাজ্জুতে নামাজ পড়ার জন্য, উনি খুব ধার্মিক মানুষ, তো তাজ্জুতে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেন আপনার শিপুন ভাইকে বলে যাচ্ছে যে আমি তো উজু করতে যাবো, তুমি একটু সজাগ থেকো। কারণ উনি জানে যে প্লেসটা তেমন একটা ভালো না, যেখানে অজুখানাটা বা গোসলখানাটা আর কি, ওইখানে একটা পাবলিক গোসলখানা। তো উনি যান, যাওয়ার পর উনি দেখেন যে 3-4 বিড়ালগুলো ছিলেন আপনার কুকুরের মতো, একটু বিগ সাইজের, খুবই অ্যাট্রাকটিভ মুড ছিলেন ওগুলো, যে আক্রমণ করবে এরকম একটা মুড ছিলেন। তো এরকম সময় এরকম অন্ধকার একটা প্লেস, উনি ওইগুলো দেখে অ্যাকচুয়ালি সেন্সলেস হয়ে যায়। ওইখানে একটা চিকার দিয়ে সেন্সলেস হয়ে যায় না, শিপুন ভাই ওয়াইফ সেন্সলেস হয়ে যায়। দেন শিপুন ভাই ওর চিৎকার শুনে শিপুন ভাই যায় এবং আশেপাশে আরো লোক ছিল, কারণ যেহেতু এটা একটা ক্রাউডেড প্লেস, গণবসতির একটা প্লেস, তো অনেকে চিৎকারটা শুনে। শোনার পর যায় যে ওনাকে ওইখান থেকে নিয়ে আসে, নিয়ে আসার পর ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করার পর উনি মোটামুটি সুস্থ হয়। তো দুদিন পর একটা ঘটনা ঘটে, ওই ঘটনাটা ঘটে শিপুন ভাইয়ের শ্বশুরের সাথে,
ওখানেই
একই প্লেসে। উনিও খুব ধার্মিক মানুষ, তার জন্য নামাজ পড়েন। তো উনিও উজু করার জন্য উঠছে আর কি, তার জন্য নামাজ পড়বে, তো দেন উজু করার জন্য ওই ওয়াশরুম কাছাকাছি যায়। যাওয়ার পর উনি দেখতেছে যে একটা আপনার গলা কাটা লাশ, জাস্ট আপনার শেপটা উনি তেমন বুঝতেছিলেন না, গলা কাটা লাশ।
কয়টার দিকে এটা?
এটা হচ্ছে রাত্র 2-3 হবে, তাজ্জুদের নামাজের জন্য।
ওই জায়গাটা কি ওই সময় তো একদম নীরব থাকে, মানে কোনো মানুষজন থাকে
না? মানুষ থাকে না, তো প্লেসটা ক্রাউডেড, আশেপাশে খুব গণবসতি, মানুষগুলো তখন ঘুমিয়ে থাকে আর কি, ডিপ নাইট তো তখন আর কি। এর জন্য ওইটা দেখে উনি ওই দিনও সেন্সলেস হয়ে যায়।
আচ্ছা,
তো সেন্সলেস হয়ে যায়। হওয়ার পর ওইখানে ওরা হয়তো বা নোটিশ করছে যে এখানে সামথিং ইজ রং, এখানে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। তো ওনারা হুজুর ডাকে, হুজুর ডাকার পর হুজুর বলতেছে যে এখানে তো প্রবলেম হয়, তোমরা খুব কেয়ারফুলি ইয়ে করো, আমি এখানে বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো হুজুর জায়গাটা বন্ধ করে দিয়ে যায়।
আচ্ছা,
দেওয়া যাওয়ার পর ওইখানে আর প্রবলেম হয় না, ওয়াশরুমে কোনো প্রবলেম হয় না। এর আগে নাকি অনেক ঘটনা ঘটছে, মানে এলাকার মানুষগুলা কমপ্লেন করছে যে এখানে এরকম সমস্যা হয়, আমিও দেখেছি এরকম।
দ্যাট মিন্স ওই এলাকারও আরো কিছু মানুষজন এই ধরনের ঘটনা ফেস করেছে।
আর ওই জায়গাটা আসলে একটা আপনার মনে করেন যে খুব টেরিফিক একটা, ভয়ঙ্কর একটা প্লেস। আর আমি তো গিয়েছি শ্রীপুন ভাইয়ের বাসায়, বা আমি জায়গাটা
তোমার দেখে মনে হয়েছে যে
এরকম একটা জায়গা। হ্যাঁ,
তারপর
তো হুজুর বন্ধ করে দিয়ে যায়। বন্ধ করার পর আপনার রমজান মাস শুরু হয়, তখন রমজানের ফার্স্ট রমজান কি সেকেন্ড রমজান, ওই দিন থেকে নাকি ওনাদের বাসায় তখন অ্যাটাক করে
শিপুন
ভাইদের বাসায়। অ্যাটাক করে, অ্যাটাক বলতে এরকম যে আপনার উপরে ডিল মারলে যে অবস্থা, ওরকম ডিল মারছে, কেউ ড্রিল মারছে, তারপর আপনার টিনের ওপর, টিনের দোতলা ঘর তো, ওনারা দোতলা থাকতো আর ওনার শ্বশুর যা আপনার নিচতলা থাকতো, তো ওই দোতলা ঘরের টিনের ওপর কেউ ড্রিল মারছে, তারপর হচ্ছে কোনো কিছু একটা ধাপ করে হঠাৎ করে পড়লে যে অবস্থা, এরকম একটা আওয়াজ হচ্ছে। তারপর ওনাদের যে ইয়েগুলো আছে আপনার ঘরের যে সেলফ গুলো আছে, বইয়ের সেলফ, ওনার ছেলে মেয়েদের যে পড়াশোনার টেবিল, এগুলো সব এলোমেলো হয়ে যায়। তো ওইগুলা যাক, ওনাদের সাথে মোটামুটি প্রায় সারা রমজানে চলে, চলার পর হুজুরকে আবার ডাকানো হয়। তো হুজুর বলতেছে যে না, ওইটা আবার আপনাদের এখানে ঘরে হয়তো বা এটা অ্যাটাক করার জন্য চেষ্টা করতেছে বা আপনাদের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, তো হুজুর ঘরটা বন্ধ করে দেয়। তো ওইখানে আর ওনাদের সাথে কোনো প্রবলেম হয় না। তো ওইটা হচ্ছে ওনার বাসার যে ঘটনা, এটা হচ্ছে লাস্ট রমজানের ঘটনা। আমি এখন ওনার যে সবচেয়ে যে টেরিফিক ঘটনাগুলি আমি ওইখানে চলে যাচ্ছি।
মানে এটা হচ্ছে এতক্ষণ আমরা যে ঘটনাটা শুনলাম, এটা হচ্ছে হাজারীবাগে,
হাজারীবাগে
ঘটনাটা,
ঘটনা ওনার বাসার ঘটনা। এখন আমি বলবো যে ওনার যে লাইফে জব এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে, জব সেক্টরের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটে আমি ওই ঘটনায় চলে যাব। তো আমি ফার্স্টে শুরু করতে চাচ্ছি হচ্ছে আমরা 2006 সালে একটা ঘটনা। এই ঘটনাটা হচ্ছে ঢাকার বিখ্যাত একটি হসপিটাল, সবাই এটাকে এক নামে চিনে, আমি নামটা বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা অনেক কিছু ব্যাপার স্যাপার
আমরাও চাই না সেক্ষেত্রে সবার কাছে, কারণ বিষয়গুলো আমরা ওইভাবে জাজ করতে পারি না, বিষয়গুলো কতটুকু আদৌ 100% ট্রু অথবা ফলস, সো এটা যার যার বিশ্বাসের ব্যাপার। সো সেই জন্য আমরা চাচ্ছি না যে এখানে সেই প্রতিষ্ঠানগুলোর নাম এনে প্রতিষ্ঠানগুলোর উপর কোন ধরনের কোন নেগেটিভ ইম্প্যাক্ট পড়ুক, সেটা ডট টিম চায় না।
তো উনি ওই হসপিটালে একটা বার্ন ইউনিটে জব করতেন, তো পাশাপাশি উনার একটা ক্যান্টিনও ছিল, উনি ক্যান্টিনটাও পরিচালনা করতেন। তো ওই বার্ন ইউনিটে ওই দিন ঘটনাটা হচ্ছে একটা বাচ্চা আর কি, 3-4 বছরের বাচ্চা একদম সম্পূর্ণ পুড়ে যায়, একদম সম্পূর্ণ পুড়ে যায়। একদম উনি বলতেছিলেন যে মাংসগুলো আপনার একদম পড়ে যাচ্ছে আর কি, সিঁড়ি সিঁড়ি পড়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো বাচ্চাটা
কিভাবে পড়ে যায়,
উনি ওই ইয়ার মধ্যে চুলা, আমাদের এলাকার যে মাটির চুলা আছে না, মাটির চুলা
পড়ে গিয়েছিল,
শরীয়তপুরে ছেলেটার বাড়ি হচ্ছে শরীয়তপুর। তো পড়ে যায়, পড়ে যাওয়ার পর হসপিটাল নিয়ে আসে, আসলে তো লাভ নেই, এরকম সিরিয়াস রোগী আসলে বাঁচানো সম্ভব না, ডাক্তারদের পক্ষে সম্ভব না। তো ছেলেটা মারা যায় ওইখানে স্পটে, মারা যায়। মারা যাওয়ার পর ওকে বার্ন ইউনিটে নিয়ে যায়, কাগজপত্র কিছু ব্যাপার স্যাপার আছে, ওইখানে রিলিজ টিলিজের ব্যাপার আছে। তো শিপুন ভাই তো যেহেতু এখানে জব করতেন, তো উনি দেখে বাচ্চাটাকে দেখে একটু নাকি কান্না করে ফেলে আর কি,
যে স্বাভাবিক কিরকম বাচ্চার একটা
মায়ের লেগে
লেগে যে কার ওই মানবিক গুণ যাদের আছে।
জি জি। তো দেন উনি কান্না করে যায়, কান্না করার পর ছেলেটাকে কাছাকাছি যাওয়ার পর দেখতেছে, খুব ভালোভাবে নোটিশ করতেছে যে না আসলে ছেলেটা এভাবে মারা গেল। দেন উনি রিলিজ দেওয়ার সময় হেল্প হেল্প করে করার পর ছেলেটাকে লাস্টে করে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। তো 3 দিন পর যে ঘটনাটা আর কি, তো উনি ডিউটি করতেছিলেন, রাত্রে ডিউটি ছিলেন, ওনার সাথে ওনার এক ফ্রেন্ড ছিলেন হাজির রহিম করে নাম আর কি, উনি হজ করে আসছেন কিছুদিন আগে। তো রহিম ভাইয়ের সাথে উনি ডিউটি করতেছিলেন, তো ডিউটি করার সময় যে ঘটনাটা ঘটে, বাচ্চাটা ওই বিজে যে বেডটাতে ছিলেন ওই বেডটা থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে আর কি, বাচ্চাটা কান্না করতেছে এরকম।
বুঝলাম না আমি ঘটনাটা, মানে ওই যেই বেডে এই বাচ্চাটা
রাখা হয়েছিল,
পরে বাচ্চাটা
মারা যায় এবং ওকে অলরেডি ওইখান থেকে রিলিজ দিয়ে পাশে নিয়ে যাওয়া হয়,
বেডটা খালি পড়েছিল,
কিন্তু ওই বেডটা থেকে আপনার একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল।
কখন?
এটা হচ্ছে আপনার রাত্রে 1-2 হবে, মানে ডিপ নাইট আর কি।
আচ্ছা আচ্ছা, মানে
উনি ডিউটিতে
যে, আচ্ছা শিপন ভাই যে উনি টের পাচ্ছিল যে যেই বেডে বাচ্চাটা মারা গেছে ওই বেডটা থেকে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে।
আচ্ছা হ্যাঁ আসতেছে, তো সাথে রহিম ভাই ছিল, রহিম ভাই আওয়াজটা পায়। তো পরপর উনারা ভাবতেছে যে কি, ওই দিন তো আমরা বাচ্চাটা মারা গেল 2 দিন আগে, অলরেডি নিয়ে গেছে, এখানে বাচ্চা তো, আর ওইখানে বাচ্চা না, ওইখানে একটা অ্যাডাল্ট মহিলা ছিল,
তো বাচ্চার কান্না,
বাচ্চার কান্না আসার প্রশ্নই আসে না এত রাত্রে, অলরেডি সব নীরব, শুধু জাস্ট বাচ্চার আওয়াজটা পাচ্ছে আর কি। তো ওরা বলতেছে যে এগুলো হয়তো হেলুসিনেশনের ব্যাপার স্যাপার, হয়তো এগুলো চলে যাবে। তো দেন
উনি কি কারোর সাথে শেয়ার করেছিল যখন কান্নার আওয়াজটা পাচ্ছে?
না, ওরা দুজনেই ছিল, রহিম ভাই এবং দুজনে, ওরা
দুজনেই কি শুনতে পেয়েছে?
দুজন শুনতে পেয়েছে এবং ওরা নিজেরা নিজে নেগোশিয়েট করতেছে।
কিন্তু ওনারা কি কাছে এগিয়ে গিয়ে দেখেছিল যে সিটটার কাছে যাওয়ার চেষ্টা করেছে?
না, ওরকম সাহস পায়নি। তো ঘটনাটা আমি যাচ্ছি, যে মেইন ঘটনাটা, তো একটু পরে দেখে যে দরজাটা, দরজাটার পাশে একটা বাচ্চার শেপ,
আচ্ছা
দরজাটার কাছে একটা বাচ্চার শেপ কান্না করতেছে এবং বলতেছে যে আম্মু আম্মু এরকম একটা চিৎকার করতেছে আর কি, এই বাচ্চাটা এরকম একটা চিৎকার করতে, ছোট্ট বাচ্চা তো, দুই থেকে তিন বছরের বাচ্চা। তো উনারা নোটিশ করে যে না এখানে দেয়ার ইজ সামথিং রং, এখানে অবশ্যই কোনো একটা প্রবলেম হচ্ছে। তো ওনারা একটু ভয় পেয়ে যায়।
আচ্ছা,
ভয় পেয়ে যাওয়ার পর ওনারা ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনটা শিপুন ভাই পরিচালনা করতেন। ক্যান্টিনে চলে যাওয়ার পর বাচ্চাটা আপনার ক্যান্টিনের মতো নক করতেছে।
ও মাই গড, মানে ওই ঘটনার পরপরই
পরপরই মানে ওনারা ক্যান্টিনে চলে যায়,
মানে ফলো করতেছে বাচ্চাটা।
হ্যাঁ হ্যাঁ, ফলো করে করে আপনার ক্যান্টিনের কাছে চলে যায়। ওনারা তখন নাকি একদম সিরিয়াসলি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর নিচে আপনার ওই যারা দারোয়ান আছে কেয়ারটেকার কে ফোন করে, ফোন করার পর কেয়ারটেকার লাইট টেট নিয়ে আসে, এসে দেখে যে কোনো কিছু নাই। তো বলতেছে আপনি শুধু শুধু আমাকে বিরক্ত করলেন, এখানে তো কোনো কিছুই নাই। ঠিক আছে, কেয়ারটেকার চলে গেছে। ওনারা কেয়ারটেকার সাথে নিচে গিয়ে একসাথে আড্ডা আড্ডা মারে, চাটা খেয়ে রাতটা ওই রাতটা কাটিয়ে দেয় আর কি।
আচ্ছা, আর কারোর সাথে শেয়ার করেনি?
শেয়ার করেনি, কেয়ারটেকার জানে অবশ্য। আবার কেয়ারটেকার তো ব্যাপারটা অবশ্যই উনি আসছে। তো কেয়ারটেকার এটাকে পাত্তা দেয় না, কিন্তু এখানে কি আমি তো দেখলাম কোনো কিছু নাই। তো দেন আবার তিন দিন পর একই ঘটনা, ওই একই প্লেসে শিপুন ভাই এবং এই রহিম ভাই ছিলেন।
আচ্ছা,
হ্যাঁ, একই ঘটনা, ওই বাচ্চাটা কান্না করতেছে। কান্না করার পর ওরা আবারও ভয় পেয়ে যায়, ওই ক্যান্টিনে চলে আসে, আবার ক্যান্টিন নক করতেছে। হ্যাঁ, এরকম একটা আর্থনাদ নাকি বোঝা যাচ্ছে যে আমাকে সাহায্য করো।
আচ্ছা,
বাচ্চাটা এরকম একটা আর্থনাদ। তো দেন শিপুন ভাই একটু বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর বলতেছে যে না আসলে এখানে জীবনের রিস্কের ব্যাপার সবার আছে, বাচ্চারা কি চাচ্ছে আমার কাছে আমি তো বুঝতে পারছি না। তো দেন উনি নাকি কিছুদিন পর ওই জবটা ছেড়ে দেন।
ও মাই গড, এই ঘটনার জন্য মানে উনি জব ছেড়ে দিয়েছেন।
জব ছেড়ে দেন, ছেড়ে আপনি নতুন করে ডোম ঘরে লাশ ঘরে আপনার আবার অ্যাটেন্ড করেন আর কি।
আচ্ছা, মানে ওই সেক্টরটা থেকে, মানে ওখান থেকে ডিভিশন থেকে আরেক ডিভিশন,
হ্যাঁ, ওইখান থেকে রিলিজ নিয়ে ওইখানে আবার নতুন করে জয়েন করে লাশ ঘরে। তো লাশগড়ের ঘটনাটা হচ্ছে 2009 সালের ঘটনা। ওইখানে একটা ঘটনা ঘটে। তো ওই ঘটনাটা হচ্ছে লাশগড়ে আপনার একটা অ্যাক্সিডেন্ট করা একটা লাশ আছে।
আচ্ছা,
অ্যাক্সিডেন্ট করা। তো লাশটার অবস্থা খুব মুমূর্ষ, কোনো পরিচয় পাওয়া যায়নি,
খুবই বিকৃত হয়ে গেছে, এত বাজে ভাবে
মাথা নাকি একদম
থেতলে গেছে,
থেতলে একদম অবস্থা সিরিয়াস গেছে। তো শিপুন ভাই ওটাকে আপনার অনেক ইয়ে করতে হচ্ছে, যেহেতু উনি দায়িত্বে আছেন ওইটাকে ইয়ে করে আপনার ওই কাপড়
সেলাই টেলাই এগুলো উনাকে
করতে হয়েছে। ওই দিনে উনি খুব ভয় পেয়ে যায় লাস্টে, এভাবে ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাবে এটাকে
আঞ্জুমানে
মুফিজুন যে সংস্থাটা আছে ওইখানে এটাকে সেন্ড করে দেয়। সেন্ড করে দেওয়ার পর
কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়,
পরিচয় খুঁজে পাওয়া যায়নি এর জন্য। তো যে ঘটনাটা ওনার সাথে ঘটে, এই ঘটনা হচ্ছে ওই ঘটনা থেকে আপনার এক সপ্তাহ পর উনি ডিউটি করতেছিলেন। হ্যাঁ, ডিউটি করতেছিলেন, হঠাৎ করে উনি পিছন থেকে তাকিয়ে দেখেন যে একটা শেপ, এবং শেপটি আকার বোঝা যাচ্ছে না, এবং মাংসগুলো আপনার যেরকম ওই লাশটাকে যেরকম থেকে সেন উনি ঠিক একই অবস্থা। মাংসগুলো একদম পড়ে যাচ্ছে এরকম,
গোলে গোলে
পড়ে যাচ্ছে। ওই যে অ্যাক্সিডেন্ট যেটা প্রায় অনেকটা ওইরকম। তো উনি নাকি চিৎকার দিয়ে দৌড়ে আপনার অন্য আরেকজনের কাছে চলে যায় যিনি ডিউটিতে ছিলেন। তো ওইখানে চলে যাওয়ার পর নিচে আবার কেয়ারটেকারকে ইনফর্ম করা হয় যে এখানে তো প্রবলেম হচ্ছে, ব্যাপার কি এখানে কি। তো ওরা আসে, এসে দেখে যে না এখানে কোনো কিছু নেই।
আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, মানে যখন এই ঘটনাগুলো ঘটছে, শিপুন ভাইয়ের সাথে কি ডোমগড়ের ঘটনাটা ঘটেছে না আরো কেউ দেখেছে?
ওই ঘটনাটা শিপুন ভাইয়ের সাথে ঘটেছে।
আচ্ছা,
তো উনি আবার আরেকজনকে ইনফর্ম করেন, ইভেন কেয়ারটেকারকে, ওই ডোমগড়ের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার কেয়ারটেকারকে আপনি ইনফর্ম করেন। তখন আবার আপনারা এটাকে অ্যাভয়েড করে ফেলে যে এগুলো এখানে সামথিং এগুলো হয় মাঝে মধ্যে, আমরা নাও হয় এগুলো বিশ্বাস করি না।
আচ্ছা,
তো যাক, ওই দিন যায়, এর পরের দিন আবার এরকম করতে উনি নাকি তিন থেকে চার দিন একই ঘটনার সাথে ফেস করেন।
সেম জিনিসটা
উনি দেখেন। তো দেখে অ্যাকচুয়ালি স্বাভাবিক, একটা মানুষ এরকম ঘটনা বারবার একজন মানুষের সাথে ঘটলে উনি ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক।
কোনো কিছু কি বলতে চাচ্ছিল বা ওই লাশটা কোনো কিছু মানে উনাকে ক্ষতি করতে চাচ্ছিল?
না, ক্ষতি না, বাট উনি ওনার দিকে চেয়েছিলেন ওই একই জায়গায়, দরজা থেকে বের হয়ে আপনি মনে করেন যে ওই শেপটা আপনার শিপুন ভাইয়ের দিকে চেয়েছিলেন আর কি। আর শিপুন ভাই অ্যাকচুয়ালি ওখানে দাঁড়ানোর মতো টাইমও ছিল না, একা মানুষ রাত্রে। হ্যাঁ, তো উনি ভয় পেয়ে দু তিন দিন চার দিন যতদিন ঘটেছে উনি দৌড়িয়ে আমরা ওইখান থেকে পালানোর চেষ্টা করছি আর কি। তো পরবর্তীতে উনি খুব সিরিয়াসলি ভয় পেয়ে যায় এবং উনি খুব অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে উনি ওই জবটা ছেড়ে দেয়, ওইখান থেকে জবটা
ছেড়ে দেয়
ওই হসপিটালে উনি আর যায়নি। ইভেন এখনো উনি কোনো রোগী টুগী হলে ওই হসপিটালে উনি আর যায় না, আমাকে উনি ইনফর্ম করলো আর কি।
ওখানে গেলে হয়তো ওই জিনিসগুলো আবার হয়তো ভয় একটা যে আবার না ওই জিনিসগুলো সামনে পড়ে যায়। তবে একটা মানে লজিক যদি আমরা চিন্তা করি এখানে একটা জিনিস রয়ে, আমার যেটা মনে হচ্ছে যে আমরা কখনো কখনো কোনো কিছু ঘটনা মানে যেটা মনের মধ্যে গেঁথে যায়, আমরা অবচেতন মনে মাঝে মাঝে আমরা এই জিনিসগুলা হ্যালোসিনেশন হইতে থাকে, মানে আমরা কল্পনা করতে থাকি। আমার মনে আছে আমি একটা মানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম এবং ওইটা দেখার পর আমার কয়েক সপ্তাহ সময় লেগেছে ওই জিনিসটাকে ভোলার জন্য। আমার মনে হয়েছে যে কখনো আমি তাকালে মনে হইতে যে ঠিক ওই লাশটা, ওরকম লাশটা আমি দেখতে পাচ্ছি। কয়েকটা সপ্তাহ আমার এই ধরনের যন্ত্রণা হয়েছে। তো শিপন ভাইয়ের ক্ষেত্রে আমি জানি না যে কিরকম বিষয়টা, যে উনি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে, তো এটা নিশ্চয়ই ইম্প্যাক্টটা তার উপর এত গভীরভাবে পড়েছিল। তবে একটা বিষয় আমার যেই জায়গাতে এসে আর লজিকটা কাজ করছে না, সেটা হচ্ছে যে প্রথমবার যখন ছেলেটার লাশটা দেখেছিল, শিপন ভাই সাথে আরো একজন ছিল,
রহিম ভাই,
রহিম ভাই, উনি কি চাকরি ছেড়ে দিয়েছে?
না, উনি চাকরি ছেড়ে
ছেড়ে
অন্য ডিপার্টমেন্টের, অন্য বিল্ডিং এর।
উনারা দুইজন কিন্তু ওই কান্নার আওয়াজটা দুজনই পেয়েছেন,
শুনতে পেয়েছে।
আমি ধরে নিতাম যদি তখন শুধু শিপন ভাই পেত এবং উনি যদি না পেত, তাহলে ধরে নিতাম এটা উনারই
হ্যালুসিনেশন,
বাচ্চাটা দেখে খুব মায়া লেগে যাওয়ার কারণে উনি মনে মনে ভাবছে এটা। কিন্তু যেহেতু দুইজন শুনেছে, সেক্ষেত্রে এই লজিকটাও কাজ করছে। যাই হোক, ডরে আসলে লজিক দিয়ে কোনো কিছু তো আর চিন্তা করা যাচ্ছে না, লজিকের বাইরে যেটা চলে যাচ্ছে সেটাই তো ডর, মানে ভয় হয়ে যাচ্ছে। তো যাই হোক সজীব, আরো কোনো কিছু ঘটনা কি আছে যে তুমি শেয়ার করতে চাও?
একটা ঘটনা আছে, তো ওইখান থেকে উনি জবটা ছেড়ে দিয়ে আর একটা প্রাইভেট হসপিটালে উনি জয়েন করেন, ওইটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত, ক্লিনার সুপারভাইজার পোস্টে চলে যান। তো ঘটনাটা হচ্ছে 2013 রিসেন্টলি, ওইখানে অনেক খুব ফেমাস ফেমাস ডাক্তার বসেন। তো একদিন আপনার মনে করেন পাবনা থেকে একটা রোগী আসে, কনসালটেন্সি ফার্মে রোগী আসে, আর রোগীটা হচ্ছে আপনার এরকম সামথিং ওই সুপার ন্যাচারাল থিংস দ্বারা অ্যাট্রাক্টেড হয়। এফেক্টেড হওয়ার পর ও খুব সিরিয়াস অসুস্থ হয়ে যায়, খুব চিকন হয়ে যায় নাকি রোগীটা, খুব চিকন হয়ে যায়। তো এলাকার কোন কবিরাজ বা আপনার কোন ডাক্তারই অ্যাকচুয়ালি কাজে আসেনি ওনার ক্ষেত্রে, বা ওনাকে সুস্থ করতে পারেনি। ওরা ওই কনসালটেন্সি ফার্মটাতে নিয়ে আসেন, ওইখানে ডাক্তার খুব ফেমাস ডাক্তার, ওনারা আমেরিকা লন্ডন থেকে এফসিপিএস
ভালো ডিগ্রি
নিয়ে আসে। তো ওইখানে আসে, তো আসার পর সুমন ভাই ছিলেন যেহেতু উনি বা সিরিয়াল টিরিয়াল নেয় এরকম একটা ব্যাপার, তো আসার পর স্পটে ওই রোগীটা মারা যায় বমি করতে করতে,
যেই দিন নিয়ে এসছে
ওই
দিনে বমি করতে করতে ওই
স্পটে মারা যায়।
ওকে,
মারা যায়। তো ওখান থেকে ওই ওনার স্বজনরা যারা আত্মীয় স্বজন ওনারা লাশটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে রক্ত টক্ত ছিলেন উনি, যেহেতু রক্ত বমি করে, তো অ্যাকচুয়ালি ডাক্তারও রোগীটা দেখে বলেছে যে না, ওইটাকে বাঁচানো সম্ভব না, এটা কোনো কিছু আমরা বুঝতে পারতাম। পরদিন থেকে শুরু হয়, ওনারা রাত্রে আপনার লাইট অফ করে দিয়ে যায়, তারপর হচ্ছে ওয়াশরুমের যে ট্যাপ আছে বা যে পানির পড়ার যে ট্যাপ গুলো ওগুলো অফ করে দিয়ে যায়। কিন্তু সকালে যেহেতু শিপন ভাই আসতে হয় আগে ঠিকঠাক করতে হয়, এসে দেখেছে লাইট জ্বালানো,
ওটা তো হচ্ছে একটা কনসালটেন্সি ফার্ম, যখন ওনারা চলে যায় আর তো কেউ থাকে না,
থাকার কথা না।
কারণ যদি এমন হতো যে ক্লিনিক হতো যেখানে রোগী ভর্তি আছে, সারা রাত ভরেই মানুষ আছে, সো কেউ না কেউ ওটা করতে পারে। সো ওনারা যায় যখন ওনারা একদম লোকজন ফাঁকা করে সব তালাবদ্ধ করে পরিষ্কার করে দেন ওনারা চলে যায়।
তো ওইটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার কনসালটেন্সি ফার্মটা, আর থার্ড ফ্লোরে আপনার বাড়িওয়ালা থাকতেন আর কি।
আচ্ছা,
তো বাড়িওয়ালা প্রায় সময় কমপ্লেন করতো যে তোমরা রাত্রে লাইট লাগিয়ে দিয়ে যাও, ফ্যান চলতেছে ইয়াতে, তারপর পানি পড়তেছে, আমরা আওয়াজ পাচ্ছি, এগুলো করলে তো এখানে আসলে থাকা যাবে না। বাড়িটা আসলে একটু ভয়ঙ্কর, যে বাড়িটা অনেক বিশাল বিশাল আম গাছ বা অনেক গাছ গাছালি আছে, আমি যেহেতু বাড়িটা চিনি।
বাড়িটার ঠিকানা সজীবকে মানে সজীব আমাদের সাথে বলেছে বা আমরা শেয়ার করে ঠিক করেছি যে বাড়িটার ঠিকানা আমরা বলছি না, কারণ আমরা এতটুকু জানি যে অনেকেই বাড়িটা দেখেছেন এবং প্রতিনিয়ত দেখছেন, আগামীকালকেও হয়তো দেখবেন বা আজকেও হয়তো দেখেছেন। তো যাই হোক, আমরা আর সেই দিকে না যাই, বাড়ির কি ঘটনা সেটা একটু জানি।
তো এরকম কন্টিনিউ হচ্ছে ওনাদের সাথে, যে লাইটগুলো অফ করে যাচ্ছে, ওই লাইটগুলো অন হয়ে থাকছে সকালে। তারপর একদিন যে ঘটনাটা ঘটে আর কি, মেইন ঘটনাটা টাইম চলে যাচ্ছি, সকালে উনি আসেন দশটার দিক, সকাল দশটার দিক, তো এসে আপনার ইয়াটা খোলে, গেট টেট খোলে, গেটটা আবার টান দিয়ে আসেন,
মানে কেচি গেটের মতো যেটা থাকে, উনি তো ফার্স্ট ঢুকে,
ফার্স্ট ঢুকছে উনি, সবসময় উনি ফার্স্টে ঢুকে, যেহেতু ক্লিন ক্লিন করতে হয় বা আমার সঙ্গে কাজ আছেন। তো উনি গেটটা ঢুকে ঢুকে আবার কেচি গেটটা আপনার লাগিয়ে দিয়ে যায়, লাগিয়ে দিয়ে যাওয়ার পর উনি গিয়ে দেখতেছে যে ট্যাপ দিয়ে পানি পড়তেছে, ওইখানে কেউ নতুন একটা গোসল করে গেছে এরকম একটা ভাব।
আচ্ছা, মানে শুদ্ধ ব্যবহার করা
হইলে
যেরকম দেখায় যে ওরকম ভাব।
উনি তখন একটু ভয় পায়, আবার একটু আপনার অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি,
মানে তালা দেয়া থাকে যেখানে
উনি তালাটা খুলছে, উনি দিয়ে গেছে এবং উনি তালাটা খুলছে,
খুলেছে কিভাবে ঢুকলো,
কিভাবে সম্ভব, এবং ওইটা অফ করে আপনার পাশের গেতে যায়, পাশের যে আরেকটা ওয়াশরুম আছে ওইটাতে যায়, গেতে একই অবস্থা,
ওখানেও মনে হচ্ছে যে কেউ
কেউ গোসল করে গেছে, ব্যবহার করে গেছে, আপনার একদম পানি টানি পরে একদম খুব অবস্থা ই আর কি। তো উনি একচুয়ালি ভয় পেয়ে যায়, তো ভয় পেয়ে উনি নাকি খালি আপনার একটু পেছনের দিক ফিরছে, পেছনের দিক ফেরার পর দেখে যে একটা শেপ,
মানে
মানুষের শেপ ওনার পেছনের দিকে। তো উনি তো বলতেছে কে তুই, তো শেপটা উনার দিকে পিছন দিক ছিল আর কি, মানে মাথার সাইডটা উনার দিকে ছিল আর ফেসটা ছিল অপোজিট,
পেছন ফিরেছিল,
পেছন ফিরেছিল আর কি ফেসটা। তো উনি বলতেছে কে আপনি, তো শিবন ভাই তখন একটু ভয় পেয়ে যায় কারণ গেটটা কিন্তু দেওয়া ছিল, আর গেটটা যদি খুলতো তাহলে উনি
আওয়াজ পেত।
তো ওই যে শেপটা, শেপটা নাকি বলতেছে যে কথা বলিস না, এত কথা বলিস না, তুই এত কথা জিজ্ঞাসা করস কে আমি, এরকম টাইপের একটা আরকি, আপনার পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, খুব গলা ভাঙা ভাঙা গলা। হঠাৎ করে শিবন ভাই গাটা আবার ঘুরায়, ঘুরানোর পর দেখে যে আবার ওই ইয়াটা না, শিপটা নাই, ওই শিপটা নাই। তো উনি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে নিচে চলে যায়, যাওয়ার পর নিচ থেকে লোকজন ডেকে আনে, স্বাভাবিক অবস্থা। এর পরের দিন আবার একই ঘটনা ওনার সাথে, এরকম ধরনের ঘটনা ওনার সাথে ঘটতেছে অলরেডি, কিন্তু এই একই টাইপের ঘটনার জন্য উনি কিন্তু জব ছেড়ে দিয়েছে, ওই যে ফেমাস যে হসপিটাল ছিলেন এখানে জব করতেছে। তো একই ঘটনা ওনার সাথে, লাশগুলো মারা যাচ্ছে, ওনার সাথে পরে আবার দেখা হচ্ছে, মিট হচ্ছে।
আচ্ছা, প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা এরকম
ঘটনা, সেম একই রিলেটেড ঘটনা ওনার সাথে ঘটছে। তো ঘটার পর উনি অ্যাকচুয়ালি খুব ভয় পেয়ে, এখান থেকে আপনার যখন আবার প্রমোশন হয়ে যায়, তো এখানে আর উনি থাকতে হচ্ছে না।
এটা কয়দিন দেখেছে উনি, একদিনে কি?
না না না, অনেকদিন, মানে অনেকদিন বলতে ইয়াতে আপনার ওই যে আলোটা ছিল অনেকদিন, বা আপনার পানি পড়তে ছিল এটা অনেকদিন, আর শেপটা দেখে আপনার একদিনই।
আচ্ছা, মানে ওইটার কোন সমাধান ওনারা করতে পারেনি, পানি করা বন্ধ করতে পারেনি? এখানে আমার
একটা ছেড়ে দেয় হসপিটালের পর, ওদের ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর পাশে আর একটা বিল্ডিং আছে, ওই প্লেসে ওনারা শিফট করে ফেলে।
কিন্তু আমার একটা জিনিস এই যে এখানে একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে বাড়িওয়ালা অবজেকশন দিচ্ছিল।
জি জি,
নিশ্চয়ই বাড়িওয়ালার অবজেকশন পাওয়ার পরে সবাই সচেতন হয়ে যাবে, এই পানি যেন না পড়ে এবং লাইট যেন জ্বলে না থাকে বিনা কারণে রাতের বেলা। এরপরেও সেম ঘটনাগুলো ঘটছে, যখন বাড়িওয়ালার অবজেকশন পাবে কেউ তো চাইবে না আর এই ঘটনাগুলো ঘটুক, বারবার ঘটুক, কিন্তু এর পরেও কিন্তু ঘটনাগুলো ঘটছে। দ্যাট মিন্স যেখানে তাদের আর নিয়ন্ত্রণ নেই, মানে ধানমন্ডির মতো একটা জায়গায়, মানে এত ফেমাস একটা প্লেসে এটা ঘটনাটা শিপন বলছে, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে কোন জায়গাটার কথা বলছে, শুনলে নিশ্চয়ই সবাই অবাক হয়ে যাবেন, কিন্তু আমরা চাচ্ছি না সেই জায়গাটা ডিসক্লোজ করতে সবার কাছে, তাও আবার দিনের বেলা দশটায়।
জি জি, দশটায়।
তো এই ছিল সজীব,
আজকে আরো অনেক ঘটনা আছে, তো যেহেতু আমাদের
সময়ের একটা বিষয় রয়েছে, তো আজকের জার্নিতে আমরা বলতে পারি যে এই অল্প সময়ের মধ্যে চমৎকার কিছু ঘটনা পেয়েছি। আই হোপ যারা রাত জেগে দর্শনে, তাদের মানে রাত জাগাটা অনেকটা, অনেকে আমাদেরকে ফেসবুকে লিখে পাঠায় যে আরো ভয় পেতে চাই। আসলে জোর করে ভয় পাওয়ানো সম্ভব না, কেউ যদি মানে জোর করে ভয় পেতে যায় তাহলে সে আরো ভয় পাবে না। জাস্ট নর্মালি আপনি শোনেন, যদি ফিল করেন ঘটনাগুলো হয়তোবা সেই রিয়াকশনটা আপনার মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ সজীব যে আমাদের জার্নিতে এসে স্টোরিগুলো শেয়ার করার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ আমাকে আবারও আপনাদের ডট টিমের সাথে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আপনাদের অনেক বড় ফ্যান্স, কিছু ফ্যান্সও আছে আমার এবং ডট টিমের অনেক বড় ফ্যান্স, ওদের নাম বলতে চাই
প্লিজ।
তাদের মধ্যে বেস্ট ফ্যান্স গুলো হচ্ছে আলিসে মেহজাবি, মোহনা, রাজীব আহমেদ, আশিক।
যাদের যাদের নাম সজীব বলল, সবাইকে ডট টিমের এবং আমার আর রেহানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আশা করি এভাবেই ডট টিমের সাথে সবাই সম্পৃক্ত থাকবে। অনেক ধন্যবাদ সজীব।
ওকে, থ্যাংক ইউ।
ওকে, এক এক করে তো প্রত্যেকের ঘটনাই শোনা শেষ হয়ে গেল।
হ্যাঁ, সবার ঘটনাই মোটামুটি শুনে ফেললাম এবং সবার কাছ থেকেই সজীব ভাইয়ের স্টোরিটা, মানে ইট ইজ রিয়েলি টাচি from few point of views, হয়তো বা ব্যাপারটাকে ঠিক ভুতুড়ে ভাবে না দেখলেও খুব কষ্টের একটা ব্যাপার আছে।
রাইট, সেটাই। এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল যে এটা হ্যালুসিনেশনেরও কিছু একটা প্রভাব হতে পারে, যেটা আমি এর আগেও বলেছি। এবং তবে কিছু কিছু পয়েন্ট আছে আসলে সেখানে লজিক গুলা কাজ করে না।
এক্স্যাক্টলি, আসলে এই হ্যালুসিনেশনের ব্যাপারটা নিয়ে না অনেকেরই অনেক রকম মানে কনফিউশন আছে। যেমন কয়েকদিন আগে ওই যে আমরা একজনের গল্প শুনতেছিলাম, নামটা মনে নেই, ডরেরি গেস্ট অফকোর্স, তো সেও বলতেছিল যে ব্যাপারটা তার সাথে কয়েকবার ঘটার পরে সে বুঝতে পারে যে এটা হ্যালুসিনেশন না, প্রথমবার সে নিজেই হ্যালুসিনেশন ভেবেছিল। তো এই জিনিস, এই কনফিউশন গুলো, ওনার কথাটা আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় প্রত্যেকটা পার্সনেরই হ্যালুসিনেশন কি না এটা নিয়ে একটু চিন্তা করা উচিত, তাহলে বোধ হয় মানে ভয়ের মানে কি বলবো যে ভয়টা অনেকটা কমবে, কনফিডেন্স অনেক বাড়বে এবং চিন্তা শক্তি যত বেটার হয় ততই আপনার লাইফটা ইজি।
রাইট, এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি বন্ধু, কি বলবো নতুন একটা সংস্কৃতির সাথে কিন্তু আমরা পরিচিত হইতে যাচ্ছি, মানে অলরেডি মনে কিছুটা হয়েও গেছি, কেউ কেউ জোর করে হওয়ানোর চেষ্টা করছে আর কি, মানে গেলানোর চেষ্টা করা হচ্ছে।
আই গেস ইউ আর টকিং অ্যাবাউট হ্যালোউইন, রাইট?
রাইট,
এই 31 অক্টোবর। ওয়েল, আমি একটা জিনিস বলতে চাই যে ইটস নট আ ভেরি মানে রিসেন্ট ফাইন্ডিং, নতুন কোনো কিছু নাই, হ্যালোউইনটা স্পেশালি জাপানের মতন কিছু দেশে খুব বেশিভাবে মানা হয় এবং চলে। বাট আমি অনেক অনেক দিবস আমি স্পেশালি মানি না দোস, আমার মনে হয় তুইও আমার মতনই, যখন আমি চিন্তা করি যেমন অনেক রকম অনেক দিবস খালি খালি আমার কাছে লাগে। ফর এক্সাম্পল, হ্যালোউইন যদি আমি সেলিব্রেট করতে চাই, ABC রেডিওতে রাত 11:20 প্রত্যেক বৃহস্পতিবার আপনি হ্যালোউইন সেলিব্রেট করতে পারেন। দের ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট 31st অক্টোবর। হ্যাঁ, হয়তো আমরা ধরতে পারি মাঝে মাঝে প্রয়োজন পড়ে, বুঝেন না, ঢোলের বাড়ির জন্য।
রাইট, আরেকটা বিষয় হচ্ছে কি বন্ধু, আমার যেটা মনে হয় যে মানে আমরা এখন মানে কালচারে দেখা গেছে নতুন সংস্কৃতি আমদানি ঘটছে, এখন ভূত বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা এটা সেলিব্রেট করতে হচ্ছে, এটা একটা সেলিব্রেশনের বিষয় হয়ে গেছে। হ্যালোউইন নিয়ে যদিও বিদেশে দেশগুলোতে অনেক ধরনের কাহিনী আছে, ওদের কাছে এটা একটা মানে উৎসবের মতো হয়ে গেছে।
এক্স্যাক্টলি, উৎসব হিসেবে মানুষ পালন করতেই পারে। আমরা অ্যাকচুয়ালি উই আর নট টেলিং এনিথিং অফেন্সিভ অ্যাবাউট হ্যালোউইন, আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আমরা জাস্ট টোটাল ডট টিম এতটুকুই বলতে চাচ্ছে যে আমাদের জন্য তো আসলে প্রত্যেক বৃহস্পতিবার রাত 11:20 থেকে হ্যালোউইন সিজন শুরু হয়ে যায় এবং আমরা মাত্র একটা দিনে সেটাকে সীমাবদ্ধ করায় একেবারেই বিশ্বাসী না। হ্যাপি হ্যালোউইন এভরিওয়ান, এভরি থার্সডে নাইট 11:20 PM। হোয়াট ইউ সে? অন্য বিষয়ে কি যেন একটা বলতে চেয়েছিলি তুই?
অন্য বিষয়টা আরো
পরে বলবি। তাহলে দোস্ত, আমি অন্য একটা বিষয় বলি যে আজকে কিন্তু আমরা একটা মানে নিজেদের অজান্তেই লগ্ন টগ্ন না দেখেই আমরা কিন্তু সামহাও পূর্ণিমার রাতে এখানে চলে আসছি।
একদম পারফেক্ট একটা টাইমিং হয়ে গেছে।
এবং এই পূর্ণিমার ব্যাপারটা আমি দেখছি যে মানে আসলে আমরা তো কখনো ধর্ম টর্ম নিয়ে কথা বলি না, কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে আমি পেয়েছি পূর্ণিমার কোন একটা স্পেশালিটি আছে, যেমন বৌদ্ধ পূর্ণিমা, ঠিক আছে, এভাবে কিন্তু ইয়ে করা হয়, পূর্ণিমার রাত্রে এই জিনিসটা হয়, ঠিক আছে। এই ধরনের অনেক লগ্ন যে পূর্ণিমার রাতে যেই ছেলেটা বা যেই মানুষটা জন্ম নেয় তার মধ্যে এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। And the same goes to, আমরা যদি একটু হররের দিকে যাই তাহলে দেখবি যে সবসময় ওয়্যারউলফস এর যে ব্যাপারটা, অর্থাৎ মানুষ থেকে নেকড়েতে পরিণত হওয়া, যে মানে এটা হতে পারে একটা মিথ, টোটালি বানানো একটা জিনিস, অনেক আগে থেকে চলে আসছে, এখন মানুষ বিশ্বাস করে অনেকটা ভ্যাম্পায়ারের মতো। হ্যাঁ, ইভেন ভ্যাম্পায়ারদের উপরেও কিন্তু আলাদা এফেক্ট পড়ে এই পূর্ণিমার রাতে। সো ইট ইজ পসিবল যে চন্দ্র সমুদ্রের জোয়ার ভাটা কন্ট্রোল করতে পারে, সে সাধারণ একজন মানুষের মনে চেঞ্জ আনতে পারবে না,
অনেক কিছু কন্ট্রোল করতে পারে।
রাইট, সেই গৌতম বুদ্ধ তো এরকম পূর্ণিমার রাতেই ঘর ছাড়া হয়ে চলে গেছে।
রাইট, এবং সবচেয়ে বড় কথা কি, পূর্ণিমা নিয়ে যত ধরনের যত কিছুই থাকুক না কেন, আমার মানে পূর্ণিমাকে মানে সবসময় হচ্ছে কি এই জ্যোৎস্না রাতটা আমি খুব বেশি পছন্দ করি। আমি একবার মনে আছে যে আমরা তখন আমি খুব সম্ভবত 10-এ পড়ি 9-10-এ পড়ি, তখন এরকম রাতে আমি যখন বেরোতে যাইতাম মানে জাস্ট একটু উঠানের মধ্যে আমাদের গ্রামে আমি একটু ঘোরার জন্য, তখন আমার মা বাধা দিত যে এত এই ভরা পূর্ণিমাতে বাইরে যায় হাঁটাহাঁটি করার দরকার নেই। আমার মাথায় একটা জিনিস খেলতো না যে এত সুন্দর চতুর্দিকে আলো, মনে হয় অনেকটা দিনের মতোই, হ্যাঁ ওইখানে ভয়ের কি আছে, বাট কিছু বিষয় আছে।
রাইট, দুজনের বাট একসাথেই বলছি আমরা।
রাইট,
এখন কাহিনী হচ্ছে যে হোয়াট ইজ দ্যাট বাট, এটা নিয়ে যদি রিসার্চ করি আমার ধারণা অনেক কিছু পাওয়া যাবে। আর আমাদের শ্রোতারা যারা শুনছে, আই মিন যারাই শুনছেন সবাই কিন্তু ডট টিমের অংশ আপনারা, তো ডট টিমের মধ্যে এমন কেউ যদি থাকে যে এই ব্যাপারে স্পেশালি কিছু জানেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে, সুমনের ফেসবুক পেজে কিংবা আমার ফেসবুক পেজে কিংবা কিবরিয়া ভাইয়ের ফেসবুক পেজে, আপনারা অবশ্যই ডরের তো পেজ আছে, ডরের পেজে আপনারা জানাতে পারেন। ফর এক্সাম্পল, আমি নিজেই একটা এই ধরনের একটা কাহিনী জানি যে পূর্ণিমা রাতে আমার এক ছোট ভাই আছে, তানভীর নাম, ই থাকে মগবাজার ওয়্যারলেস কলোনিতে। তো কাহিনী হচ্ছে যে ওরও এরকম একটা ঘটনা ঘটে, একদম ভরা পূর্ণিমায় হঠাৎ করে প্রচন্ড জোরে জোরে ওকে ডাকাডাকি করে একজন। ডাকাডাকি করার পরে বাইরে বের হয়ে দেখে যে ডাকছিল সে আর দাঁড়িয়ে নেই, সে অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং মাথা টাথা সব চাদর দিয়ে পেঁচানো, একটু শীতের রাত, এরকম একটা টাইমই হয়তো হবে। তো সে অনেক দূর পর্যন্ত ওই লোকটাকে যে ভাই এই যে ভাই বলে ডাকতে ডাকতে ওইখানে যাওয়ার পরে একটা পর্যায়ে লোকটা কেন যেন একটা দেয়ালের সামনে গিয়ে ঠাস করে স্টাক হয়ে যায় এবং এমন ভাবে পাথরের মতন সে দাঁড়িয়ে যায় যে আমার ওই ছোট ভাই হালকা একটু ভয় পায় যে কি ব্যাপার লোকটা এভাবে দাঁড়িয়ে গেল কেন। এবং তারপরে সে আর কিছু না বলে আস্তে আস্তে ব্যাক করতে থাকে এবং একটা পর্যায়ে পেছনে ঘুরে হাঁটা শুরু করে, তার 1-1.5 মিনিট পরে আবার পিছনে তাকিয়ে লোকটা নেই। হ্যাঁ, সো হোয়াট ওয়াজ দ্যাট কল ফর? এই ধরনের পূর্ণিমা রাতের অনেক 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 ব্যাপার আছে। সো এরকম কোনো কিছু আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে
শেয়ার করতে পারেন আমাদের
সাথে। তোমার আমার গল্প শুনতে শুনতে খিদা লেগে গেছে।
আমার খিদা লেগে গেছে, আমি তো সেটাই বলছিলাম। আই থিঙ্ক যারা রয়েছে সজীবেরও দেখতে পাচ্ছি যে অনেকটা মনে হয় তাই এবং হাসছে।
এমন কি কোনো ফাস্টফুডের দোকান আছে যেখানে মনে কর মানে কি বলবো যে ভৌতিক কিছু ঘটে তাহলে আমরা বিভিন্ন ফাস্টফুডের দোকানে যাই, আমরা স্পট বানাইতে পারি।
রাইট, মানে ভালো, মানে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে,
এক্স্যাক্টলি
ফ্রিতে খাওয়া দাওয়া হয়ে যাবে।
আমার মনে কর
ওদের সেল আউটও একটু বেশি,
ওদের সেল আউট। এই যে আমাদের অতিথি ভাইরা আছে, যে সিয়াম ভাই তো কত কিছু খাওয়াইতো আজকে আমাদেরকে কিনা, আজকীয়তার ব্যাপারটা।
এত কিছু ভয়ের ঘটনার পর আমরা একটু মানে হাসি খুশি ভাবে শেষ করতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, সবাই অনেক ভালো থাকেন, সামনের বৃহস্পতিবার আবারও কোন একটা স্পট থেকে কথা হবে আপনাদের সাথে।
উইথ ডর মানে ভয়,
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 63তম পর্ব থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। 64তম পর্বে আবারও ফিরে আসব, গাঢ় অন্ধকারে, একেবারে হৃদয়ের গভীরে যেতে। যদি ভয়ের স্বাদ আপনি পেতে চান, তাহলে ডরের সঙ্গে থাকুন। আর জি কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি। মনে রাখবেন, ডর মানে ভয়।